রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। রাত 12টা হচ্ছে সময়, সোমবারের রাত পড়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমরা যদিও বলি এটাকে রবিবারের রাত, এবং এখন থেকে শুরু করে রাত 2টা অবধি আপনার সঙ্গে থাকছি আমি আরজে কিবরিয়া, থাকছে কনফেস করার জন্য একজন। অনুষ্ঠানের শুরুতেই কথা না বাড়িয়ে আমরা আরজে রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি শাহজাহান। শাহজাহান ঢাকাতে জন্মগ্রহণ করেছেন। 28 বছর বয়সী শাহজাহানের রয়েছে আরো 5 ভাই ও 3 বোন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং কর্মই বড় ধর্ম, এই নীতিতে তিনি বিশ্বাসী। সাথে সাথে ভোজন রসিকও বলা যায় কিছুটা। আর সেজন্যই খাবারে মাংস অথবা সবজি থাকলে অত্যন্ত খুশি হন তিনি। পাশাপাশি পরিবারের প্রতিও রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা। আর তাই তো মা তার প্রিয় ব্যক্তিত্ব। জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করেন যে বস্তুটি, সেটা হচ্ছে পিস্তল। এ নিয়েই সত্য বলার মঞ্চে আজ শাহজাহান। কি বলবেন তিনি, যাচ্ছে কিবরিয়ার কাছে, শোনা যাক শাহজাহান কি বলছেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে আজকে শাহজাহান রয়েছে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। কি সেই অপ্রিয় সত্য যা আজকে শাহজাহান লাখো মানুষের সামনে উন্মোচিত করতে যাবে? তার আগে আমি জানতে চাই শাহজাহানের কাছ থেকে যে নিজের বিবেকের তাড়না বোধ থেকে আপনি আজকে লাখো মানুষের সামনে এসেছেন, তো আপনার বিবেকটি জাগানোর কাজ কে করেছে?
আমার এই বিবেকটা জাগানোর কাজ করেছে আপনাদের এই প্রোগ্রামগুলো। আমি শুনি আপনার প্রোগ্রাম, বুধবারে একটা শুনি, রবিবারে যাহা বলিব সত্য বলিব শুনি। অনেকদিন যাবত শুনতে শুনতে এত ভাল লাগলো, তো এক সময় আমার মনের মধ্যে জেগে উঠলো যে আমি ওইখানে যে আমার জীবনে যত সত্য কথা আছে আমি বলে দিব, বলে আমি আমার মনটাকে ফ্রেশ করব এবং ভালো হওয়ার চেষ্টা করব।
ওকে, সো এই কারণে আপনি আজকে যাহা বলিব সত্য বলিব,
এই কারণে আজকে আমি এখানে এসেছি।
প্রিয় শ্রোতা, আমরা বারবারই একই কথা বলি, এই অনুষ্ঠানটি যদি একজন মানুষের বিবেককেও জাগাতে পারে তাহলে আমরা বলতে পারি আমাদের অনুষ্ঠানটি সাকসেস। কারণ একজন মানুষ অপরাধ করলে সমাজে অনেক ভিকটিম হন এবং তার দেখা থেকে অনেক অপরাধী হন। আমরা এক গুচ্ছ অপরাধীকে বাঁচিয়ে দিলাম। সেই অর্থে আমরা যাহা বলিব সত্য বলিবতে হরহামেশাই এখন এরকম পাই যে বিবেক জাগানোর কাজটি করছে স্বয়ং আপনাদের এই অনুষ্ঠান রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে যিনি আছেন, বরাবরের মতোই থাকেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। শুনতে পাচ্ছেন আমাকে? আজকে শাহজাহান রয়েছে, তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি আগে করে শুনে বরাবরের মতোই মূল্যবান মতামত প্রদান করবেন আশা করছি। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। এবং মূল পর্বের প্রথম পর্ব হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখব কি ছিল আমাদের শাহজাহানের শৈশব, কিংবা কি ছিল কারণ যে কারণে সে অপরাধের দিকে পা বাড়িয়েছে, এবং তারপরে আমরা দেখব কি তার অপরাধ, এবং তারপরে আমরা দেখব অপরাধের ফলে তার জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা প্রথমেই শুরু করছি ব্যাকগ্রাউন্ড থেকে। জি শাহজাহান, আপনি বলুন। একেবারে মন খুলে আজকে আপনার যা বলার আছে, যে জন্য আপনি আজকে এসেছেন, যাহা বলিব সত্য বলিব, আমরা একেবারে সেই শৈশব থেকে আপনার যেখান থেকে মনে পড়ে সেখান থেকে শুরু করতে চাই, বলুন আপনি।
জি, আমি ছোটবেলায় আমাদের দোকান ছিল, তো সেই দোকানে আমি নিজেই কাজ করতাম, আমার বাবা, আমি এবং কি আমার মামা, আমরা তিনজনেই কাজ করতাম। তো আমাদের দোকান ছিল তিনটা, তো তিনটায় তিনজনে দেখতাম।
কিসের দোকান ছিল?
সেটা ছিল আপনার মাংসর দোকান।
তিনটাই মাংসর দোকান?
জি,
মানে আমরা যেটা বুঝি যে যারা মাংস নিয়ে এই ধরনের দোকান দেন তাদেরকে আমরা কসাই বলি।
জি,
কসাই ছিলাম, পারিবারিক ভাবেই কসাই।
জি, আমাদের বংশগত ভাবে আমরা কসাই।
আচ্ছা, ওকে।
তো তিনটা দোকান আমরা তিনজনে দেখতাম, আমার বাবা, মামা এবং আমি। তো সেই ফাঁকে ফাঁকে আমি পড়াশোনা করতাম, পাশে স্কুল ছিল।
আচ্ছা।
তো হঠাৎ আমার পড়াশোনাটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায় স্কুলে, মানে অনেক সমস্যা হয় আর কি। তো সেই কারণে আমি একটু মানে স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, ছোটবেলায় কাঁচা টাকা দেখছিলাম। তো মানে
দোকানে থাকার কারণে?
দোকানে থাকার কারণে, তো টাকার উপর একটু লোভটা ছিল। তো বাবার কাছে টাকা চাইলেও দিত না, স্কুলে সবাই অনেক কিছু খাইতো, আমারও খাইতে ইচ্ছা করতো, তো আমার বাবা দিত না।
কোন ক্লাসে পড়ার ঘটনা?
তখন থ্রিতে পড়ি,
ক্লাস টু থ্রিতে পড়েন।
ওকে, থ্রিতে। তো তখন দুই টাকা তিন টাকা দিত, তো এটা আমার হইতো না। তো আমি দোকানে আসতাম, টাকা দেখতাম, আমার লোভ লাগতো অনেক। তো এরকম একদিন আব্বাকে বললাম যে আব্বা আমাকে দশটা টাকা দিবেন। আব্বা দশ টাকা দিবে না, সে তিন টাকা চার টাকা এরকম আর কি রাজি হয়, কিন্তু এই দশ টাকা সে দিবে না।
আচ্ছা আচ্ছা।
তারপর আমি একদিন দোকান থেকে মানে রাগ করে চলে যাই, দুই টাকা দিছে, দুই টাকা নিয়ে আমি চলে গেছি, সেদিন আর স্কুলে যাইনি। তো তারপরের দিন দোকানে আবার আসছি, দোকান খুলে দোকানদারি করতেছি, তো স্কুলে যাওয়ার সময় হয়েছে, তো আমি ক্যাশে ছিলাম। তো আমার মানে দশ টাকার উপরে এক লোভ লাগলো যে আমি দশ টাকার নোটটা নিয়ে যাবো।
আচ্ছা।
হ্যাঁ। তো পরে আমি দশ টাকার নোটটা নিয়ে গেলাম, তো স্কুলে গেলাম, আব্বাও দুই টাকা দিছে, বারো টাকা হয়েছে। স্কুলে যাই, আমি চটপটি খাইলাম, ফুচকা টুচকা খাইলাম, অনেক কিছু খাইলাম আর কি, ভাল লাগলো অনেক। তো এইভাবে ডেইলি আমি দোকান থেকে দশ টাকা করে নিতে 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 একসময় বিশ টাকাও নিই।
মানে দশ টাকা করে প্রথমে চুরি করা শুরু করলেন?
জি।
এরপরে সেটা বাড়ালেন?
জি,
বিশ টাকা করলেন।
আচ্ছা, বিশ টাকা নেই। তো এভাবে আমার আব্বা বুঝে ফেলে জিনিসটা, যে আমার ছেলে মনে টাকা চুরি করে। তো আমার আব্বা মানে স্কুলে লোক পাঠায়, আমার মামাকে পাঠায়, তো দেখে যে হ্যাঁ আমি অনেক কিছুই খাই। তো আমার মামা আমার ওইখানেই ধরে, চটপটি দোকানে ধরে আমার থাপ্পড় মারে।
আচ্ছা,
তুই দোকান থেকে টাকা চুরি করে নিয়ে
এসে ক্লাস থ্রিতে পড়াবো?
জি জি। তো এইভাবে যাই হোক, পরে চুরি করা বন্ধ করে দিলাম, আব্বুই দশ টাকা করে দিত, তখন তো নিতাম, নিয়ে যাইতাম। এইভাবে পড়তে পড়তে ক্লাস সিক্স পর্যন্ত আসলাম। তো সিক্স আসার পরে তো একটু বেড়ে যায় অ্যামাউন্টটা, তো তখন আব্বা পনেরো টাকা কিংবা বিশ টাকা এর বেশি দিবে না
প্রতিদিন।
হ্যাঁ,
ওকে,
দিবে না এর বেশি। তো আমি এভাবে নিতে 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 আমি তো চুরি করা সারি নাই,
মানে সুযোগ পেলে আপনি দোকান থেকে চুরি
করি? সুযোগ পেলে আমি চুরি করি। হ্যাঁ। তো এইভাবে নিতে 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 আমি একশো টাকা পর্যন্ত চুরি করি, তখন
প্রতিদিন
প্রতিদিন একশো টাকা পর্যন্ত চুরি করি। তো এভাবে ক্লাস সিক্স উঠার পরে আমার মানে ধরা খাই গেলাম, পাঁচশো টাকা একটা নোট নিতে গিয়ে ধরা খাই গেলাম।
আচ্ছা।
তো ধরা খাওয়ার পরে আমার মানে পড়াশোনাটা বন্ধই করে দিল, আমার আব্বা বাড়িতে পাঠিয়ে দিল, মানে আমার নানি বাড়ি পাঠিয়ে দিল।
নানি বাড়ি কোথায় ছিল?
সেটা ছিল আপনার জামালপুরে।
জামালপুরে? ওকে।
তো ওখানে গেলাম, ওখানে থাকতেছি, ভাল লাগতেছে না। তো এইভাবে নানি বাড়ি থেকে পলায় চলে আসলাম ঢাকা। আবার এখানে আজেবাজে ছেলেদের সাথে মেশা শুরু হইলো, বাসায় থাকি না, বাসায় মানে আব্বা উঠতে দেয় না, এরকম। তারপরে যাই হোক, বন্ধু বান্ধব তখন অনেক শয়তানি দুষ্টামি করেছিল আমি করি, বন্ধু বান্ধবের সাথে মিশি, বাসায় থাকি না, রোডে গাড়ি বেশি ঘুরি। এক বন্ধুর বাসায় থাকতাম, ওর বাবা মা আবার এখানে থাকে না, ওর বাবা মা থাকে কমলাপুর কলোনিতে, তো বাসা খালি থাকতো, ওর বাসায় থাকতাম। তো ওখান থেকে একদিন মানে ওর এক বড় ভাই, তখন বিরোধী দল ছিল, তো ওই দলে আমাকে বললো যে তুই আমাদের দলে যোগ দে। তো ঠিক আছে, আমি দলে ওদের সাথে পরের দিন দলে যোগ দিলাম। তো আমাকে
ক্লাস সিক্স এ থাকা অবস্থাতেই আপনি যোগ দিলেন?
তো আমাকে একটা
পলিটিক্যাল পার্টির সাথে?
হ্যাঁ, পলিটিক্যাল, বিশাল বড় একটা পলিটিক্যাল এর সাথে আমাকে জড়িত করলো।
আচ্ছা।
ওই সময় একটা ইউনিটের সভাপতি বানাইলো আমাকে।
যে ভাইটা আপনাকে নিয়ে গেল, সেই ভাইটা কি রাজনীতি করতো?
জি, সে
আপনার বয়সে বড় ছিল?
হ্যাঁ, সে আমার বয়সে বড়।
তো আপনি ক্লাস সিক্স এ পড়েন, আপনার মতো এরকম একটা বাচ্চাকে দিয়ে কি করাবে, কিসের রাজনীতি?
সে আমাকে নিচে বলতে, ওখানে আমার আমি ছেলে ফেলে নিয়ে যাবো, গ্যাঞ্জাম গ্যাদারিং করবো, পিকেটিং করবো। হ্যাঁ, এরকম
এরকম কি আপনার এরকম কি বন্ধু বান্ধব ছিল যারা এই পিকেটিং টিকেটিং করতে পারে? ছিল, মানে আপনাদের সঙ্গে মিশতে?
হ্যাঁ, আবার আমি একটু দুষ্ট প্রকৃতি ছিলাম, কষা, আমার সাহসটা অন্যরকম। তো
মানে তার মানে আপনার সম্পর্কে সে জানতো?
হ্যাঁ, সেটা সে জানতো। আমাকে আর কি একটা কমিটির ইউনিট সভাপতি বানায় দিল।
আচ্ছা।
বানানোর পর ওই সময় আর কি, আমার মনে আছে 2004 সালে মনে হয়, তো আপনার নয়াপল্টনের এখানে ইয়া হইল, আপনার গ্রেনেড হামলা হইল। সেই দিন আমরা অনেক ছেলে ফেলে আসছিলাম, তো আসার পরে এখানে অনেক গ্যাঞ্জাম গ্যাদারিং হইল, হওয়ার পরে আমরা এখান থেকে চলে গেলাম।
মানে ওই গ্রেনেড হামলার সময় আপনি তখন ক্লাস সিক্স এ পড়েন?
জি জি।
এবং ওই 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 সমাবেশে আপনি ছিলেন?
হ্যাঁ, ওই সমাবেশে আমি ছিলাম, আমার আমার সাথের আমার এক বন্ধু, সে এখন মানে দুনিয়ায় নাই, সে মারা গেছে, হওয়া থাকবে ইসলামপুর।
মানে মারা গেছে মানে কি?
ওইখানে মারা গেছে,
ওইখানে সে মারা গেছে।
হ্যাঁ, ওইখানে স্পট ডেড হয়ে গেছে সে। ওখান থেকে মারা যাওয়ার পর আমরা জানি না।
আপনার কি মেমোরি আছে এই গ্রেনেড হামলা নিয়ে? আমরা তো দেখেছি টেলিভিশনের পর্দায় কি হচ্ছে।
তখন আমার মানে ইয়া ছিল যে লোকজন নিয়ে যাবো, জড়ো করবো, নেতাদের সামনে বড় হবো, বড় দেখাবো, এরকম একটা ইয়া ছিল। তো আমরা ওখান থেকে বের হয়ে মনে হয় এই শাহবাগে চলে আসছি, তখনই মানে আমাদের খবর আসছে যে এখানে গ্রেনেড হামলা হয়েছে। তো আমাদের মধ্যে কাদের যে ছেলেটা তার খোঁজ পাওয়া যেতেছে না। তো এলাকায় আসলাম, আসার পরে শুনি কাদের স্পট ডেট হয়ে গেছে,
মানে ওই হামলা শিকার হয়ে মারা গেছে,
ওখানে সে স্পট ডেট হয়ে গেছে। তো যাই হোক, পরে আমরা এলাকায় আসলাম, এটা নিয়ে অনেক তোলপাড় হইলো, অনেক আতঙ্ক হয়ে গেল। তো ওই সময় আমরা একটু লুকায় ছিলাম।
ওকে,
তো পরে পাওয়ারফুল যারা ছিল তাদের সাথে একটু মেলামেশা আমার ভালো, আমার আত্মীয় স্বজন আছে। তো হঠাৎ আমি তাদের অফিসে বসা, হঠাৎ দেখলাম যে দুই গাড়ি র্যাব আসলো। এখানে র্যাব আসার পর আমাকে মানে সাথে সাথে অফিসে ঢুকে মানে পিস্তল দিয়ে আমাকে মানে ইয়া করে ইয়া করছে। তো ইয়া করার পর আমি কিছু বলতে পারি না, আমাকে চোখ বেঁধে নিয়ে গেল ওই সময়টা। তখন তো বুঝতে পারছিস আমার,
একটু থামাই আপনাকে, ক্লাস সিক্স এ পড়েন আপনি, তখন আপনার বয়স খুব বেশি হলো 11-12 বছর। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার পরিবারের আর কেউ কি কখনো এরকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? কে ছিল
সেটা? আমার মামা।
আপনার মামা ছিল,
এখনো রানিং, সে
এখনো সে আছে। তার মানে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া এটা আপনার পারিবারিক একটা আবহাওয়ার মধ্যে এটা ছিল?
জি জি।
ওকে, ঠিক আছে। তো আপনি যে রাজনীতি করতেন এটা কি আপনার পরিবার জানতো?
তখন জানতো যে আমি দুষ্টামি ফেলছি, আমি বাসায় থাকি না। হ্যাঁ, তো
পড়াশোনা ছেড়ে ছেড়ে দিয়ে এগুলো করে
ঘুরে ঘোরাঘুরি করতেছি, আমার বাবা আমাকে দেখতে পারে না। হ্যাঁ, আমার মা আমার জন্য লুকিয়ে লুকিয়ে ভাত দিয়ে যায়, টাকা পয়সা দিয়ে যায়, বাসায় আমি ঢুকতে পারি না, এরকম আর কি।
অদ্ভুত বিষয় হচ্ছে একটা টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে স্কুল থেকে ওকে ডিটাচ করে ফেলা এবং বখাটেদের সাথে ওর মিলেমিশে ওর লাইফটাকে একটা অন্যরকম ডাইভার্জেন্ট যেটাকে বলে একটা বিপদগামিতার পথে নিয়ে যাওয়া, এবং সেখানে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন। আপনারা এই কজগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা। আমরা বারবারই একটা কথা আপনাদেরকে বলি, অপরাধীর জন্ম আপনাআপনি হয় না, তার একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। ও যে অপরাধের দিকে ধীরে ধীরে যাচ্ছে সেটার পেছনের কারণগুলো আপনারা লক্ষ্য করবেন প্লিজ। ওকে, বলুন। তারপর
আমাকে চোখ মুখ বেঁধে নিয়ে গেল, কোথায় নিয়েছে আমি জানি না, ছোট তো মারে নাই, ওরকম মারে নাই, চার থাপ্পড় দিয়ে বলতেছে তোর নাম এইটা। আমি বললাম জি আমার নাম এইটা। তো এই নামটা রাখছে কে? আমি পরে বললাম যে নামটা আমার বড় ভাই রাখছে, আমার আসল নামটাই শাহজাহান। তো ঠিক আছে, তোর ওই নামের কারণে তোকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা মনে করছিলাম এটা ওই 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 যে আছে, তো ওই ছিলাম। যাই হোক, তিন দিন পরে ডিএমপি একটা মামলা আছে, সরকারি মামলা।
তিন দিন আপনি কোথায় থাকলেন?
জেলখানায়।
আপনার পরিবার দেখা করলো আপনার সঙ্গে?
না, কেউ যায়নি।
পুলিশ যে আপনাকে ধরেছে বা র‍্যাব যে আপনাকে ধরেছে
সেটা জানছে?
সেটা জানছে,
সেটা জানছে। জানার পরে খোঁজ খবর নিছে, আমার মামা খোঁজ খবর নিছে। তো আমার মামা আমার উপর একটু মানে রাগ, তো আমার মামা আর কি ব্যাপারটা আমার বাবা মারে অন্য বিষয়ে লুকায় রাখছে। তো আমাকে তিন দিনে মানে ডিএমপি মামলা দিয়ে দিল তিন দিনের জন্য। ওই সময় আমি শিশু কারাগারে তিন দিন ছিলাম, তিন দিন পরে বের হয়ে আমি চলে আসলাম।
কারাগারে আপনি কি দেখলেন আপনার জীবনের প্রথম?
কারাগারে আমি প্রথম যেদিন গেলাম, তো সেদিন দেখলাম আমার মতো অনেক শিশু এখানে আছে, আপনার রাস্তা থেকে ধরে নিয়ে মামলা দিয়ে দিছে, তারপরে অনেক বাবা মা আপনার সেফ কাস্টডিতে রাখছে এরকম। তখন তো আপনার বোমা হামলা এরকম অনেক কিছু হইতো, তো এইগুলো ছেলেদেরকে নিয়ে ফাঁসা দিছে, দিয়ে ওখানে রাখছে, অনেক ছেলের জেল হয়ে গেছে। তো আমি বের হইলাম, বের হয়ে আসলাম। আসার পরে আমার আম্মার সাথে লুকায় লুকায় দেখা করলাম। আমার আম্মা বলল, কোথায় ছিলি বাবা, তোরে ধরে নিয়ে কি অনেক মারধর করছে, তোর মামারে তো অনেক কিছু দিয়ে পাঠাইছি, তোর মামা কি তোরে দেয়নি? আমি কই না, আমার সাথে তো কেউ যোগাযোগই করে না, আর আমি কোথায় ছিলাম আমি নিজেই জানি না। আমি শুধু জেলখানার গেটে ঢুকার পর আমার কাছে মনে হয়েছে যে আমি এখন জেলখানায় আছি, ভালো লাগছে আমার কাছে ওই সময়টা যে না আমি এখন ভালো আছি। পরে দেয়া বের হয়ে মা খাবার টাবার দিয়ে গেল, মা আব্বারে অনেক বুঝাইলো, কোনো কাজ হইলো না। পরে দেয়া এক সময় আমি একটা চাকরি নিলাম, সেটা আপনার এই বেশি দিনের ঘটনা না। তো পরে চাকরিটা আমার নিয়ে দিল একটা ইয়াতে,
ক্লাস সিক্স এর জেল থেকে বের হওয়ার পরেই আপনার চাকরির কথা। আপনার পরিবার থেকে কি রিয়াকশন ছিল?
পরিবার থেকে আমার দোকানে দিতে চায় কিন্তু আমার বাবা রাখবে না, আমি চুরি করি, এটা করি, সেটা করি, টাকা বাইরে নষ্ট করি, এরকম। তো পরে দিয়ে আমি এক বড় ভাইরে বললাম, তো আমাদের এলাকায় একটা বাইং হাউস ছিল, সে বাইং হাউসে আমার এখানে দিয়ে দিল। তো আমার বেতন ধরলো 1000 টাকা
প্রতি মাসে।
জি। তো ওখানে আমি বেশ কিছুদিন মানে কাজ করার পরে ওখানে মানে মেয়ে মানুষ দিয়ে সুতা কাটা।
জি।
তো মেয়ে মানুষ দিয়ে সুতা কাটা আমার বললো কি আমার বস যে, সে বললো আচ্ছা তোমাদের এলাকায় কি মেয়ে মানুষ নাই? আমি কই জি আছে। তিন চারটা মেয়ে নিয়ে আসবা সুতা কাটার জন্য। তো আমার কথায় কে আসবে?
একদমই ছোট একটা বাচ্চা।
তো যাই হোক, এলাকায় যায় আমাদের পাশে একটা মহল্লা আছে, ওখানে অনেক মেয়েরা থাকে। তো সেখানে যায় বললাম আমি তো একটা জায়গায় কাজ করি, সেখানে তিন চারজন মেয়ে লাগবে, এখন আপনারা কাজ করবেন? কি কাজ? সুতা কাটার কাজ। তো যাই হোক, সুতা ওরা রাজি হইলো, নিয়ে গেলাম। তো ওরা কাজ করতেছে, আমিও কাজ করতেছি। এখন এই সময় আমার পাশ থেকে আমার বস বলতেছে, একটা মেয়েকে ডাক দাও। তো ডাক দিলাম, মেয়েটা গেলো, মেয়ের সাথে কথা বলতেছে, ফট করে দরজাটা লাগাই দিল। দরজা লাগাই দেওয়ার পর কি করছে আমি তো দেখিনি বাহিরে।
আপনি জিনিসটা নোটিস করলেন, আপনার চোখে পড়লো?
চোখে পড়লো। আমি বাইরে থেকে সেটা মানে আমার মনের মধ্যে হয়তো একটা ইয়া যাচ্ছে যে হয়তো কিছু একটা হবে ওখানে। তো সেটা হইলো, মেয়েটা দেখলাম চোখ মুখ লাল, কান্না কান্না অবস্থা, বের হইলো। মেয়েটা বের হয়ে আমার বললো, তুমি কাজটা ভালো করো না। আমাকে বলতেছে মেয়েটা। আমি বললাম, আপু আমি ভালো করি না, মানে আমি কি করছি, তুমি কি করছো, তুমি আমার এখানে আমার সর্বনাশ করলো। আমি আপু কি হয়েছে আমি তো কিছুই জানি না, আমি তো আপনাকে ডাকলাম এটাকে দিচ্ছি, তুমি জানো সে আমার কি করছে, আমার ইজ্জত নষ্ট করছে, আমি এখন তার নামে মামলা করবো। কারণ আমি বললাম, আপু ঠিক আছে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, এখানে তো আমার কোনো দোষ নেই, আপনি আমাকে ফাঁসাবেন কি? তুমি তো আমার এখানে নিয়ে আসছো। আমি ঠিক আছে আমি তার সাথে কথা বলি। তো তার সাথে কথা বললাম যে বস আপনি এটা কি করছেন, আপনি ওনার এই কাজটা কেন করলেন, আর ওনা উনি তো এরকম না। পরে বলতেছে টাকা দিয়ে দিছি না, আমি কিসের টাকা দিয়েছেন, ওর সাথে যা করছি সেটার মজুরি আমি দিয়ে দিছি, আমি কই সেটার মজুরি দিছি আমি বুঝতেছি না বিষয়টা। পরে বলতেছে হোটেল চিনো, আমি বলি না হোটেল তো চিনি না, হোটেলে গিয়ে মেয়েদের সাথে এইগুলো সম্পর্ক করলে টাকা দিতে হয়, তো ওরা আমি টাকা দিয়ে দিছি জোর করে।
তখন কি আপনি এই ধরনের সম্পর্ক কি বা কি হয় এগুলো
ওরকম
বুঝিনি, বোঝেন না? ওকে,
তো তখন আমার আর কি বললো, তুই এসব এত কিছু তুই এই করতেছিস, আমি আপনার নামে মামলা করবো, সাথে তো আমি ফাই ফাইসা দেবো, মামলা করলে দেখা যাবে আমাকে পুলিশ প্রশাসন আমাকে পকেটে থাকে, এভাবে বললো। আমি ঠিক আছে, পরে আপুটা আমার বাসায় নিয়ে গেল, ভাই তুই এই কাজটা ঠিক করস নাই, এখন আমি কি করবো, আমি কি করবো, আমার দোষটা ঠিক আছে, তো তুই ওনারা যা বল আমার বিয়ে করতে। আমি ওনারা যা বললাম, বস আপনার বলছে বিয়ে করতে, আমরা আপনার কেস করবো। কবে মাথা খারাপ নাকি, ওনারা আর কিছু টাকা দিয়ে দিয়ে ওনারা দেশে চলে যেত। তো এই ঘটনা যে আরো যে তিনটা মেয়ে আছে ওরা কিন্তু জানেন।
ওকে,
তো যাই হোক ওই সময় 5,000 টাকা দিল ওনারে এই আপু, আপুকে দেখে খুশি, 5,000 টাকা
পর
পর আমি খুব খুশি, আমি এখানে খাওয়া দাওয়া যেমন চা কি করি। তো 200 টাকা শেষ আমার, আপুটো চলে গেলো। এখন আরো তো তিনজন আছে, এখন এখান থেকে আরেকজন ডাক দিতে বলে, আমি বলি আমি পারবো না আপনি ডাক দেন। তো ওই একটা মেয়ে মানে বুঝতে পারছে যে ওখানে কেন ডাকে, ওই মেয়েটা করছে কি এলাকার এক বড় ভাই আছে, উনি আবার ওই সময় দলের ক্ষমতা একটা ভালো পাওয়ারফুল নেতা ছিল, তো ওনার কাছে যায় বিষয়টা বলছে যে এরকম এরকম এই লোকটা।
এগুলো কি গার্মেন্টস এর ভিতরেই হচ্ছে?
হ্যাঁ, ওই মানে অফিসটার ভিতরেই হচ্ছে। তো ওইখানে বড় ভাইটা যা বললো, বড় ভাইটা সন্ধ্যাবেলা আসছে, আসার পর ওই লোকটা ডাক দিছে আপনি এগুলো কি শুরু করছেন। পরে বলতেছে যে কই কি শুরু করছে, কিছুদিন আগে একটা মেয়ের সাথে আপনি এরকম করছেন, মেয়েটা চলে গেছে, 5,000 টাকা সবই তো শুনলাম, তা আমার করছে একটা থাপ্পড় মারছে। ওই বড় ভাইটা, তুই মেয়েদেরকে কেন নিয়ে আসছিস? আমি ভাই আমি তো এসব বিষয় কিছু জানি, আমার বলছে সুতা কাটার জন্য নিয়ে আসতে আমি নিয়ে আসছি। তো আমার বলছে তুই আর এখানে থাকবি না, আর আপনার সেই বাইং হাউস এটা এক মাসের মধ্যে এখান থেকে ক্লোজ করে দেবেন, নাহলে আপনার খবর আছে। তো ওই লোকটা সত্যি সত্যি ওখান থেকে এক মাস পর চলে যায়। পরে হঠাৎ আমার আম্মা আমার সাথে দেখা করতে আসলো, বলতেছে তোর বাড়িতে পাঠাবো। আমি কেন আম্মা? কয়ে তুই বাড়িতে যা, ওখানে দেশে একটা দোকান টোকান দিয়ে দে, এখানে থেকে তুই নষ্ট হয়ে যেতেছিস, তো লাইফটা নষ্ট হয়ে যাবে, তুই ওখানে যা দোকানদারি কর, একটা দোকান দিয়ে দি। আমি কই ঠিক আছে। তো আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার সৎ খালা আর কি, তো সব রাত্রিবেলা গেছি, তো মানে ওনার সাথে শুয়েছি আর কি। শোয়ার পরে মানে উনি যখন মানে আমার জড়ায় ধরছে শীতের সময়,
মানে আপনি ওনার সঙ্গে কেন ঘুমোতে গেলেন?
মানে আমি আর কারোর সাথে ঘুমাইনি, খালাই আমার জোর করে ওনার কাছে নিয়ে গেছে, ভাইনা আসছে। হ্যাঁ, শোয়ার পরে মানে উনি আমার যখন জড়ায় ধরছে, আমার কাছে কেমন লাগতেছে তখন ওই বিষয়টা আমার মাথায় আসলো। আচ্ছা, তাহলে কি ওই বস কি মেটারে নিয়ে কিছু করছিল, এরকম একটা ফিলিংস চলে আসলো আমার মধ্যে। আমি আমার যে মানে সৎ খালা, আমিও জড়ায় ধরলাম, ধরার পরে মানে ওনার সাথে যা ইয়া মানে উনি ইচ্ছাকৃত ভাবে করতেছে।
ওকে,
পরে রাত্রে চলে গেল, যাওয়ার পর সকালবেলা আমি এটা নিয়ে ভাবতেছি কি করবো, খালা উনি আমার সৎ খালা, তো কি করবো এটা। তো তারপরের দিন আবার খালার এখানে আমি ইচ্ছাকৃত ভাবে গেলাম, মানে খালা আমার সাথে ই করতেছে, করতে করতে আমার ওই যা করার আর কি, যেটা ওই রাতে আর কি ওটা হয় আর কি, ফিলিংস শুধু এতটুকু বেঁচেছি যে আমার খুব ভালো লাগতেছে। তো সারা রাত ওনার সাথে এরকম হয়েছে, আমার খুবই ভালো লাগছে। এই যে একটা ইজা, এটা আমার মাথার মধ্যে ঢুকে গেল। আমি বাড়িতে দেখি আমার খালাতো বোন টুন এরা আছে, তো এদের সাথে মানে প্রায় প্রায় এদের সাথে আমি এরকম ইচ্ছাকৃত ভাবে এরকম করি, ভালো লেগে গেল।
ইচ্ছাকৃত ভাবে এরকম মানে করেন মানে খালার সঙ্গে আপনার যে দুর্ঘটনাটা ঘটলো সবার সঙ্গে আপনি এটা করে বেড়াচ্ছেন নাকি আপনি মানে এক ধরনের চেষ্টা করছেন?
মানে খালার সাথে যেটা হয়েছে এরকম, আমার খালাতো বোন অনেকগুলো আছে, হ্যাঁ, তো এক এক দিন এক এক খালাতো বোনের সাথে ধস্তাধস্তি করি, হ্যাঁ, তো যেটার সাথে মানে সম্ভব হয় ফিজিক্যালি করা সেটা করি, আর যেটার সাথে হয় না সেটা হয়ই না, মানে এরকম একটা নেশা ঢুকে গেল মাথার মধ্যে। তো ওখানে দেখি মানে আমার বিষয়টা কালার হয়ে গেলাম,
মানে সবার চোখে আপনি কালার হয়ে যাচ্ছেন। কালার বলতে কি রকম?
কালার বলতে আমার মারে
কোন ঘটনা কি আছে যেটা আপনাকে কালার করে?
হ্যাঁ, ধরা খেয়ে গেলাম আমি, আমার একটা খালাতো বোনের সাথে ধরা খেয়ে গেলাম। বিষয়টা
কিরকম
মানে দুপুর বেলা, তো ওই দিন ছিল হাটের দিন, হ্যাঁ, দুপুরবেলা হাটের দিন আমার নানা কি গোসল করতেছে, তো আমি দেখলাম যে খালাতো বোনটা ঘরে একা একা বসে বসে কি যেন করতেছে, কামরাঙ্গা নাকি কাটতেছে। পিছন থেকে যা আমি ওরা ধরে বসছি, ধরে বসার পরে সে চিল্লাচিল্লি করতে করতে মানে একটু জোরে একটা শব্দ হয়ে গেছে, সেও মানে ইচ্ছা করে চিল্লানটা দেয়নি, তো চিল্লানটা নানার কানে চলে গেছে। তো সে আইসা দেখে আমি তার জামা ধরে টানতেছি, আর সে দরজা ধরে মানে দরজাটা খোলার চেষ্টা করতেছে, তো সেটা দেখে আমার নানা আমার মারে মারে বলে, তো মা বলে ওরা বাড়ি থেকে বের করে যদি বাসা থেকে বের করে দেয়। আমি তখন করি কি ট্রেনের ছাদের উপরে।
কোথায় যাচ্ছেন? আপনার কোন ঠিকানা ছিল সেই সময়টাতে?
না,
তখন তো আপনি ঢাকাতেই যা করছেন না, এগুলো হচ্ছে সব ঢাকাতেই হচ্ছে নাকি?
এটা বাড়িতে আমার আম্মা পাঠাইলো দোকানদারি করাবে।
কার বাড়ি ছিল এটা?
আমার নানি বাড়ি।
নানি বাড়িতে কোথায় যেন?
জামালপুরে।
জামালপুর,
তো ওখান থেকে আর কি সবকিছু আমার বেড টের করে দিলাম, ট্রেনের ছাদে করে চলে আসলাম এয়ারপোর্টে,
ঢাকা এয়ারপোর্ট।
হ্যাঁ, ঢাকা এয়ারপোর্টে চলে আসলাম। আসার পরে কোথায় যাই কি করি আমার ভালো লাগতেছে না, পর আবার ওই বড় ভাইদের সাথে যোগাযোগ করলাম, তারা আমার বলতেছে ঠিক আছে আগামীকালকে একটা অবরোধ আছে, তো আবদুল্লাহপুরে আর কি, সেখানে গাড়ি পুরাইতে হবে, পারবি? আমি হ্যাঁ পারবো না, টাকা দিলে তো সবই পারবো। কয় ঠিক আছে, সকালে দশটায় লোকজন নিয়ে তুই ওখানে রাজলক্ষ্মী মার্কেটের সামনে, ওখানে আমাদের লোক থাকবে, পেট্রোল থাকবে, ইট থাকবে, এগুলো আর কি দেওয়া থাকবে, ওখানে গাড়ি যেগুলো নতুন নতুন গাড়ি দেখবি সেগুলো পুরাই দিবি। তো আমি ওই বড় হয়ে আমরা আগে চলে গেলাম, আমার সাথে অনেক প্রলাপ পান, টাকা দিল প্রায় 2000 টাকার মতো দিল, আমি তো অনেক খুশি 2000 টাকা দিছে। 2000 টাকা নিয়ে এখানে গেলাম, যাওয়ার পরে হ্যাঁ ফার্স্টে যাই করছি কি আমি ওই সময় একটা নতুন গাড়ি, গাড়িটার নাম তখন আমি জানি না, গাড়িটা করলাম ড্রাইভারটার নামায় ইট দিয়ে একটা বাড়ি দিলাম মাথায়, ড্রাইভারটার নামে দৌড় দিল, গাড়িটার মধ্যে আপনার কেরোসিন টেরোসিন সব ঢাইলা জ্বালাই দিল।
আপনি একাই করলেন কাজটা?
হ্যাঁ, আমার বন্ধু বান্ধব দাঁড়াই গেছে আর কি, আমি জ্বালাই দিলাম, আমার মানে শরীরে রক্ত গরম হয়ে গেছে, টাকা আছে 2000। যাই হোক, তখন কিন্তু আমি কোন সিগারেট মিগারেট খাই না, তারপরে জ্বালাই দিয়ে রাজলক্ষ্মী মার্কেটের পিছনে আমরা অবস্থান।
আপনি এটা করলেন আপনার পলিটিক্যাল দলের হয়েই কাজটা করলেন, এবং আপনি একবারের জন্য প্রশ্ন করেন নাই বা জানতেন না যে এই কাজটা করলে আসলে কি
হবে, সেটা কিন্তু আমি জানতাম না তখন।
দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট প্রিয় শ্রোতা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি যাদেরকে দিয়ে তৈরি করা হয় এরা অনেকে জানেই না যে একটা গাড়ি পড়ালে আসলে দেশের অবস্থা কি হয়, দেশের ভাবমূর্তি কি হয়, দেশের রাজনীতিতে কতটা ফায়দা লোটা যায়। বলুন, তারপর
পরে আমি রাজলক্ষ্মী মার্কেটের পিছনে দাঁড়ায় আসছি, তো আমাদের যে বিরোধী দলের সময় আর কি এমপি ক্যান্ডিডেট, তো উনি একজন মহিলা, উনি আসলো, ওনার দেখানোর জন্য আমার আর একটু ইচ্ছা লাগলো যে ওনারকে দেখাবো আমি, একসময় আমিও তো বড় নেতা হইতে পারি। ওনারে দেখানো দেখলাম যে ওনারে ঘেরাও করছে পুলিশ, তো আমি আমার বন্ধু বান্ধব নিয়ে যায় পুলিশ ওইখানে, মানে ওনার সামনেই পুলিশে মারধর শুরু করেছে। মারধর করার পরে তো আমার সামনে ওই নেত্রীকে একটা বাড়ি দিল, সেটা আমার মাইন্ডে লাগলো। তারপর আমি পুলিশটারে ধরে, আমি আমার বন্ধু বান্ধব ধরে রাজলক্ষ্মী মার্কেটের পিছনে আই না, ওর পিস্তল দিয়ে ওরে ইচ্ছা মতো পিটাইলাম, পিটানোর পরে আপনার ওই যে রাবার বুলেট নিক্ষেপ করলো, করার পরে ওখান থেকে আমরা পলাইলাম, আমাদের অনেক নেতা কর্মী ধরা খাইলো, তো আমিও ধরা খাইয়া যেতাম যদি আমি মানে কাপড় চোপড় চেঞ্জ না করতাম।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, আমরা ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরিতে ছিলাম এবং অপরাধের দিকে আমরা রওনা করেছি, কিন্তু এই অপরাধ কত বড় হয়েছে, এই অপরাধের শাখা প্রশাখা সবকিছু উন্মোচিত হবে মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতির পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি শাহজাহানের জীবনের কনফেসগুলো নিয়ে, এবং তাকে নিয়েই ফিরছি। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফ্যান পেজটিতে www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন। এছাড়া ফোনও করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফিরছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo, Recharge Yourself. আমি যেখানটায় ছিলাম যে কোন একটা পিকেটিং এর ঘটনা আপনি ধরা পড়তেন, কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করে
কাপড় চোপড় চেঞ্জ করলাম, করার পরে আমি ধরাটা পড়িনি। তো সেদিন আমার অনেক বড় ভাইরা ধরা পড়লো, যার যে লবিং ছিল তারা ছুটে আসছে, আর যাদের ইয়া ছিল না তারা ছুটতে পারেনি। পরে আমি এলাকায় আসলাম, আসার পরে সন্ধ্যার পরে বড় ভাইরা মিটিং করলো যে এদেরকে কিভাবে ছাড়ানো যায়। তো এই বিষয়টা আমার মাথায় করলাম না, আমি আমার মতো টাকা 2000 আছে, দেখি কি করা যায়। আমার এক বন্ধুরে বললাম, বন্ধু এই ব্যাপার, 2000 টাকা আছে, কি করা যায়? কয় চল আমরা হোটেলে যাই। তো হোটেলে ওখানে কি করবো, কয় এখানে চল না যাই, ওখানে অনেক কিছু পাওয়া যায়। তা আসলাম, এই বনানীতে আসলাম। তো মানে মেয়ে আর কি, মেয়ে মানুষ ওখানে অনেক ভরা, একটা হল রুম আছে ওখানে আর কি, দেখাই দিচ্ছে আমার, কয় দেখ তো বন্ধু কোনটা পছন্দ হয়। তো আমার তো দেখে মাথা নষ্ট, বড় দিয়া একটা মেয়ে আমার পছন্দ হইল, আমি 200 কত, তো সে তখন ছিল আপনার 800 টাকা, 1000 টাকা এরকম ছিল আর। তা আমি বললাম, দোস্ত আমি একাই থাকি, তুই একটা কিছু করে চলে যা। তো সে তো বললো, আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি আমার 200 টাকা দিয়ে আমি একটা কাজ করে চলে যাবো। আমি ঠিক আছে, তো ওরা 200 টাকা দিলাম, একটা কাজ করে আমার গুজে টুজে দিয়ে চলে গেলো। আমি মেটারে নিয়ে সারা রাত ছিলাম। তো যাই হোক, সকালবেলা আমি চলে আসলাম। চলে আসার সময় আমার মানে ভাল লাগতেছে না, চলে যাবো। পরে মেয়ের বললাম, তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? কয় তুমি এখানে একদিন পর পর আসলে আমার বাবা। তো আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে মানে মাথায় একটা কাজ করতেছি, আমি ওখানে কিভাবে যাবো। পরে ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি করতে করতে আমার এক বন্ধু বললাম, দোস্ত চল ইয়াতে যাই, রেল লাইনে যাই। ওই নাকি? আমি চল না যাই। ওরে নিয়ে গেলাম আমাদের কাউলাতে। এটা আমার আবার যে মাংস কাটতাম যে ছুরি ছিল আমার কাছে, তো আমি নিলাম একটা, ওরে দিলাম একটা। আমি তুই শুধু সাথে রাখবি, যা করার আমি করবো, ঠিক আছে চল। তো কাউলা রেলগেট দাঁড়াইলাম। তো ওখানে আপনার একটা গার্মেন্টস আছে, নাম বলবো না, গার্মেন্টস ছুটি হয় যেদিন বেতন দিবে সেই দিনই আমরা এখানে দাঁড়াইছি রেল লাইনের ওখানে। তো ওরা যাবে মানে বুঝা আর কি ধরবো। তো দেখি হ্যাঁ, অনেক ছেলে মেয়ে একসাথে যাইতেছে, আলাদা আলাদা কি উনি। তো হঠাৎ করে দেখি একটা একটু বয়স্ক উনি আসতেছে একা, হাতে বাজারের ব্যাগ। তো ওনারে ধরলাম, ধরে মানে আপনার ওই ছুরিটা প্যাডের মধ্যে মানে ইয়ারতে ঢুকায় মানে বাজায় রাখছি যে কথা বলি বা ঢুকায় দিব, টাকা যা আছে দিয়ে দিব। ওই মুরব্বী মানে, বাবা তুমি টাকা যা আছে নিয়ে নাও, কিন্তু আমার কিছু ক্ষয়ক্ষতি করো না। তাহলে যাই হোক, উনি সুন্দর মতো টাকাটা দিয়ে দিল। টাকাটা নিয়ে দেরি করিনি, আমার বন্ধুরা বললাম তুই থাকা আসতেছি, দোষ আমি মতো যাবো, চল যাই, টাকার গুনি নেই কয় টাকা। তা যাই হোক, হোটেলে আসলাম, টাকা গইনা দেখি 6000 টাকা। দুজনেই আর কি রুম বুকিং দিলাম, দুজনেই আমি ওই মেয়েটার সাথে থাকলাম। আবার পরের দিন চলে গেলাম, এইভাবে ঘুরতেছি ফিরতেছি, টাকা পয়সা উড়া ধরা ভাঙতেছি, কাপড় চোপড় কিনতেছি। তো টাকা শেষ, আবার কি করি, মানে টাকা শেষ হয়ে গেলে এরকম একটা টেনশন চলে।
তো এই সময়টাতে আপনি বাড়িতে থাকতেন না?
না, আমি বাড়িতে থাকতাম না, কিন্তু আমার মা খোঁজ খবর সবসময় নিত, কিন্তু আমার পাইতো না।
কোথায় থাকতেন আপনি?
আমি থাকতাম ওই যে আমার এক বন্ধু বললাম, আমার বাবা মা কমলা কলোনিতে থাকে, ওদের বাসাটা খালি থাকে, ওর বাসায় থাকি।
আচ্ছা,
যত আকাম কুকাম ওখান থেকে প্ল্যান করি
ওকে সাথে নিয়ে।
হ্যাঁ, তো যার কাছে থাকতাম ওর নাম আবার রাব্বি, আমার ক্লোজ বন্ধু এবং ছোট ভাই। তো ওর কাছে আমার আম্মা যা যা খাবার ও দিয়ে আসতো, মানে যা যা বলার বইলে আসতো। দেখো করতে করতে মানে আবার টাকা দরকার, কি করি কি করি, রেল লাইনে গেলাম, মানে যারাই ধরি সাথে আপনার 100 টাকা 200 টাকা এর বেশি থাকে না।
আচ্ছা,
তো দেখা গেছে 10 তারিখ হইলে বেতন বেতন পায় গার্মেন্টস এর মানুষ, তখন পাওয়া যায়। তো এইভাবে করতে 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 আমি ধরা খেয়ে গেলাম ওই জায়গাটা। কাউলার বনরূপার মাঝখানে পাবলিক ধরলো, ধরে আমার ইচ্ছা মতো মারলো, মাইরা পুলিশের গাড়িতে উঠে।
জীবনের প্রথম গণপিটুনি?
হ্যাঁ, গণপিটুনি খাইলাম, থানায় আসলাম। আসার পরে আমার বাপ মা আর কি মানে এদেরকে খবর দিতে বলছে, খবর দিলাম। তো আমার বাবা আসে না, আমার মা আসলো। আসার পরে পুলিশের সাথে কন্টাক্ট করলো যে ছাড়বেন কিভাবে, কি আসে কি বিষয়। তো পুলিশ ছাড়বে না, আমার নামে অনেক রিপোর্ট আছে, এটা সেটা মানে দেখাইলো, ছাড়বে না। আমার ছিনতাই মামলা দিয়ে দিল।
ছিনতাই মামলা দিল?
ওই সময়
কত সালে এটা?
এটা 2006 সালে।
2006 সালে আপনি ছিনতাই মামলা খেলেন?
মামলা খেলাম।
ওকে,
খাওয়ার পরে আমার চালান কোটা দিল, আমি জেলখানা চলে গেলাম। চলে যাওয়ার পর ওখানে 3 মাস ছিলাম আর কি, আপনার ওখানে ইয়া আছে, আপনার ওয়ার্ড ভাগ করা আছে।
3 মাসের এক্সপিরিয়েন্স আমরা শুনতে চাই। ওকে,
ওয়ার্ড ভাগ করা আছে ওখানে।
সেকেন্ড টাইম জেলে গেলেন?
সেকেন্ড টাইম জেলে গেলাম। তো আমাকে দেওয়া হইলো আপনার মনিহার পাচে। তো ওখানে যে রাইটার বলে আর কি, রাইটার আমার বলতেছে তুই কি কি করস, কি কি করছস। তো বললাম এই ঘটনা যেটা সত্য সেটাই বললাম, যে আমি এইভাবে ধরা খায় আসছি। ঠিক আছে, তুই আমার এখানে থাক, আমার সংসারে কাজ করবি, আমি যে আমার এখানে লোকজন আছে এদের দেখাশোনা করবি, তোর খাবারটা ফ্রি পাবি আর থাকাটা মানে একটু ভালোভাবে থাকতে পারবি।
জি,
এইভাবে করতে করতে আমার ওখানে মানে আপনার এই আমার দিয়া নেয় রিং, রিং বলে মানে গাঁজাকে বলে রিং ওখানে জেলখানা। তারপরে আপনার তখন গাঁজাটা আর কি প্রচলিত ওই সময়টা। তো এটা আমার আনায় লাল দালান থেকে আমার দিয়ে আনায়। তো একদিন আমি ধরা খাই, খাওয়ার পরে আমার আর কি কেস টু ফাইল বলে ওইটারে, কেস টু ফাইলে নিয়ে যায়, একজন আমার বকুলতলা দিয়ে হাত ঢুকায় দিল, আর একজন পেছন দিয়ে আমার 25টা বাড়ি দিল। আমি তো মানে সহ্য করতে পারি নাই, আমি মানে আমার অবস্থা খুব খারাপ। তো আমার রাইটার আসলো আইসা, আপনার 3 প্যাকেট সিগারেট দিয়া আমার ছুটাই নিয়ে গেল। আমার আম্মা গেল কয়েকদিন পরে আমার সাথে দেখা করতে, মাইক কলে আমার নাম আসলো। তো আমি আমার আম্মার সাথে দেখা করতে আসলাম। আমার আম্মা বলতেছে বাবা চিন্তা করিস না, আজকে বৃহস্পতিবার, তো রবিবারে যাবিন হয়ে যাইব।
এটা কে বলছে আপনাকে?
আমার আম্মা বলতেছে, কান্নাকাটি করতেছি আমি। তো ঠিক আছে তুই থাক 2টা দিন কষ্ট কর। তো যাই হোক, রবিবারে মানে শনিবারের রাতে আমি আল্লাহ আল্লাহ করতেছি কখন আর কি আমার জামিনটা আসবে, আমার বেলবনটা আসবে। সারা রাত আর ঘুমাই নাই, রবিবারে ফজরের পর মাইক কলে ডাক আসলো আর কি, আমার নামে ডাক আসলো। তো আমি মানে সবার কাছ থেকে বিদায় আদায় নিলাম, নিয়ে বের হয়ে আসলাম। আসার পরে আমি বাসায় উঠলাম, বাসায় উঠার পরে আমার বাবা আমার সবাই আমার সাথে কথা বললো যে কি 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 করতে চাও। পরে আমি বললাম দেখো আমি কাজ করতে চাই, আমার একটা কাজ আমি ভালো হয়ে যাবো।
ওকে,
তারপরে দিয়ে আমার আব্বা করলো কি, একটা কাপড়ের দোকানে দিল আর কি, সেখানে মান্নান প্লাজায়। সে দোকানে কাজ করতেছি কাজ করতেছি, হঠাৎ একটা মেয়ে মেয়েরে আমার চোখে পড়লো।
ওকে,
সে আমার দোকানে আসে, উন্না টুন্না দেখে, কথা বললে আমার সাথে খুব ভালো লাগে। আমার দোকান বন্ধ হয় রাত 8টা ওই সময়টা। তো একদিন ওরে বললাম যে আচ্ছা আপনার সাথে কথা বলতে পারবো? কয় হ্যাঁ বলতে পারবো। তো কখন? আমাকে 8টার দিকে। কয় ঠিক আছে আমি 8টার দিকে নিকুঞ্জ লেক পার্কে থাকবো, তুমি আইসো, মানে আমার বাসার ওইখানে আর কি। আমি দোকান বন্ধ করে গেছি, কথা বলতেছে তো এক বড় ভাই আর কি, নাম রাজু ভাই আর কি, এখনো আছে এলাকায়। তো উনি আমার ওই মাঠের মধ্যে বলতেছে তুই মেয়ের সাথে কথা বলিস কি, এই মেয়ে তো আমার ভালো লাগে। আমি কই ভাই আপনার ভালো লাগে তো আপনি কথা বলেন, সমস্যা নাই তো, আমার আমার ভালো লাগছে, আমি মেয়ের বলছি। তো মেয়ে আমার মানে ও আমার ডাইরেক্টলি বলছে হ্যাঁ ঠিক আছে। আমি ওরা অফার করলাম মানে জীবনে প্রথম যে আমি আপনার ভালোবাসি, এইভাবে আমি আপনার ভালো লাগছে। তো রাজি হয়ে গেল, রাজি হয়ে গেল। হওয়ার পরে ওই বড় ভাইটা এসে আমার সাথে বিহেভ করতেছে, মিস বিহেভ করতেছে। করার পরে উনি আমি ওনার বললাম ভাই ও যদি আপনার পছন্দ করে তো আমি চলে যাব, আমি কিছু বলবো না, আর যে আমার পছন্দ করবে আপনি চলে যাবেন। তো মেয়ের জিজ্ঞেস করলাম আচ্ছা সুমি, ওর মেয়ের নাম সুমি, তুমি কারে পছন্দ করো, কেন তোমার পছন্দ করি? আমি কই যে রাজু ভাই নাকি ওর পছন্দ করো, কেন আমি উনারে পছন্দ করবো, উনার তো বউ আছে। তো এরকম উনি আমার করলো কি তারপরের দিন আর কি আমাদের মার্কেট বন্ধ বুধবার, এটা কিন্তু 2006 পর মানে লাস্ট ইয়ার কি সাতের আগে আগে আর কি।
ওকে,
তো মার্কেট বন্ধ, ওর আমি ঘুরতে পেরেছি, ওই রেল লাইন দিয়ে হাঁটতেছি, রাজু ভাই করলো কি একটা বন্ধু নিয়ে যায় আমার ধরলো, ধরে রেল লাইনের উপর আমার দু তিনটা থাপ্পড় মারলো, মারার পরে আমার খুব মাইন্ডে লাগলো জিনিসটা, উনি আমার থাপ্পড় মারলো, আমি এত বড় একটা নেতা, হ্যাঁ মানে একটা ভিজি চলে আসলো, উনি আমার থাপ্পড় মারছে, এটা তো আমার মানে ভালোই লাগতেছে না। যাই হোক, আমি সুমিরে বাসা দিয়ে আসলাম, তখন আমি আমার বেতন পায় একটা মোবাইল কিনছিলাম 2006 শেষে আর কি, ওই সময় মোবাইল চালাই আর কি। তো আমার এক বড় ভাইরে বললাম, মামুন ভাই, ভাই এই ঘটনা, এই আমি সুমিরে ভালোবাসি, সুমি আমারে ভালোবাসে, আমাদের সম্পর্ক তিন চার মাস হয়ে গেল, তো রাজু ভাই আমার সাথে এরকম মিসবিহেভ করলো, আমার মারছে, তুই কিছু করবি? আমি কই হ্যাঁ ভাই, কি করবি? আমি কই জীবনে প্রথম বাইরে কারো হাতে মার খাইছি ভাই, তো বুঝেন কি করতে পারি, মাথায় একটা জিদ ঢুকে গেল।
ওকে,
বড় ভাইয়ের কাছে গেলাম, তো সাহসটা তাহলে দেখি তুই রাজুরে কি করতে পারো, যেহেতু বড় ভাই, তো উনি ওনার কাছে গেলাম থানার সামনে, উনি আবার পুলিশের সোর্স, পুলিশের ফরমার, ওই সময় জীবনের প্রথম আমার উনি একটা পিস্তল দিল, পিস্তলটা দেওয়ার পর আমি দেখে সিলভার কালারের দেখে আমার হাত পা কাঁপতেছে, আমি কই ভাই এটা আমি কি করবো, তুই না মারতে চাইছস, কেমনে মারবি, হাতে না মেরে মনে কর ডাইরেক্ট শুট করে দিবি। আমি বুঝতেছি না আমি কি করবো, আমি তো ভয় পেয়ে দিচ্ছি, আমি কই না ভাই আমি এটা পারবো না, তুই না পারলে নিয়ে যা, এটা দেখলে মনে কর তোর হিসাব করার কথা করবো।
ওকে,
তো ওটার মধ্যে 6টা গুলি লোড করা,
আপনি তার আগে কখনো চালানো,
আমি চালাই নাই কি এই জীবনের প্রথম দেখলাম,
6টা গুলি ছিল ওর মধ্যে,
হ্যাঁ ছিল, উনি বলে দিছে যে তুই টিগারে চাপ দেস, তো এটার ওয়েট আছে, কিন্তু তুই যখন গুলি করবি এটা কিন্তু পিছনে ব্যাক করে, হাত কিন্তু পিছনে ব্যাক করবে,
হ্যাঁ।
তা আমি ভয় পেয়েছি, আমি ভাই আমি পারবো না, এটা কয় তুই নিয়ে যাস না, দেখ রাজুর হাল কি হয়, তো নিলাম।
রাজু কি কোনো পলিটিক্স করতো?
হ্যাঁ রাজু পলিটিক্স করতো,
আপনাদের দলেরই ছিল,
হ্যাঁ সে আবার ওই সময় মানে ক্ষমতাসীন দলের লোক আর কি। তো আমি বললাম ভাই এখন যদি আমি এটা নিয়ে যদি ওর সামনে নাড়াচাড়া করে যদি গুলি বের হয়ে যায় তা বেরোলে হবে, সমস্যা কি, তোর নাম ফুটবে, আমার মানে সাহস এসে করলো, আমি ওটা নিলাম, নেওয়ার পরে কেমন জানি আমার খুব ভালো লাগতেছে, শরীরটা গরম হয়ে গেল, একটা ভাব চলে আসলো। আসার পরে ওই রাজু ভাইরে ফোন দিলাম, ভাই কোথায় আছেন, কেন কোন সমস্যা, আমি হ ভাই আমার একটু সমস্যা, তো ওই সুমি আপনার ব্যাপারে একটু কথা বলবো আর কি, তো আমি সুমিরে ভালোবাসি না, আপনি একটু আসেন কথা বলি। তো সে করলো কি নিকুঞ্জ লেক পার্কে চলে আসলো, আসার পর সাথে কথা বলতেছি, ভাই এই ঘটনা সেদিন তো আপনি আমার থাপ্পড় দিলেন, কানটা তো এখনো কম শুনি, তো এখন তো ভাই তো আমি তো মনে করলাম যে আপনারও দিয়ে দিন, তোর সাহস তো কম না, তুই কালো এক কথা কইতে তুই জানস, আমি কই ভাই আমনে কার সামনে খারা দিয়েছেন আপনি জানেন হন, কয় তুই কেডা, আমি আমি তো আমি কিন্তু আমার আসল রূপটা এখন দেখবেন, কয় তুই কি করতে চাস, এই কথা কইতে দেরি আমি মনে করেন ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে দিলাম দুই তিনটা।
ওকে,
মানে উনি সাথে সাথে পুড়ে গেল, থাপ্পড় খা পুড়ে গেল, পুড়ে যায় উঠেই মানে আমার কলারে ধরছে, ধরার পরে আমার তো জিনিস রেডি করাই, উনি যখন আমার কলারে ধরছে আমিও জিনিস রেডি করে ওনার সামনে দেখাই দিয়েছে, আমি ভাই দেখছেন কি এটা, তো উনি দেখেই মনে করেন আমার ছেড়ে দিছে, ছাড়ার পরে আমি ভাই এখন আমি শুট করে দিই, কয় ভাই তুই এর মতো আমার মাফ করে দে, আমি বলি না আজকে আপনার কি এর মাফ করবো, সেদিন আমি মাফ চাইছিলাম, মাফ করেন নাই, আমার কানটা বয়রা বানা ফেলেছি, এক কথা দুই কথা মানে মানে ভাব দেখাইতে দেখাইতে ঠিক গুলি করে দিচ্ছি, কিন্তু গুলিটা আমার শরীরে করিনি, গুলিটা করছে আমি ফাঁকায়, করার পরে উনি তো মানে যেভাবে পারছে উনি উনি ভেগে গেছে ওখান থেকে, তো আমি ওনার ভাগার একটা চান্স দিয়ে দিচ্ছি জান। তো যাই হোক, ওই আমি আবার ওই মেশিনটা করলাম কি, আমি আরো বড় হয়ে ফেরত দিলাম না।
ওকে,
তো আমি সুমির সাথে কথা বললাম, ফোনে কথা বললাম, তো সুমির বলতেছে চল আমরা ভাইকে দেখি, কেন আমি রাজু ভাইতে এই ঘটনা, উনি আমার সাথে সিনক্রেট হয়েছে, তো উনি তো আমার মারার জন্য লোকজন নিয়ে আসবে।
ওকে,
তো সুমি বলতেছে আচ্ছা দেখি তুমি কোথায় আছো, আমি লেক পার্কে আছি, তুমি তোমার মারে ম্যানেজ করতে পারবা, আমি হ্যাঁ পারবো, তো আমি করলাম কি আমার মার সাথে দেখা করলাম, মা এই ঘটনা আমি একটা মেয়ের এতদিন হয়ে গেছে পছন্দ করি, এখন মেয়েটা নিয়ে মেয়েটা বিয়ে করবো, তোর বাপরে জীবনও মানবো না।
ওকে,
এটা হচ্ছে আপনার 2007-এর মাঝামাঝি, আমি মা তুমি এটা সবকিছু বলবে, ঠিক আছে এক কাজ কর তুই একবারে নিয়ে যা, তোর খালার বাসায় আমি ফোন করে বলে দিতেছি তুই নিয়ে যা, তো আমি সুমিরে নিয়ে রাত্রে আর কি চলে গেলাম আমার খালার বাসায়, আপনার গাজীপুর চৌরাস্তা, খালার বাসায় যা উঠলাম, তো আমার খালা তো ভাই আছে, ওর আবার চরিত্র ভালো না, তো আমার খালার সাথে আর কি সুমিরে রাখলাম, আমি আমার খালাতো ভাইয়ের সাথেই রইলাম। সকালবেলা আমার মারে ফোন দিলাম, মা কখন আসবো, তোর বাপের তো ম্যানেজ মানে করতে পারতেছি না, দেখি আসলে ফোন করব। তো যাই হোক, আমি দেখি মানে সুমি আর কি একা ঘরে বসে আছে, আমার আর কি মানে ওই ফ্লেক্সটা চলে আসলো আর কি, সুমি যাই বললাম সুমি ভালো লাগতেছে না তোমার, শুই হ্যাঁ, শো সমস্যা কি, তো শোয়ার পরে মানে গলা গি করতে করতে ওর সাথে আর কি ওটা হয়ে গেল। পরে ও খুব খুশি, আমিও মানে খুব খুশি। পরে যাই হোক, মানে আমার আম্মা আসলো, আব্বা আসলো, আসার পরে ওর গার্জিয়ানের সাথে কথা বলল ফোনে আমাদের সামনেই। ও গার্জিয়ান রাজি না, এরকম একটা খারাপ ছেলে, এলাকায় নোংরা ছেলে, পলিটিক্যাল এর সাথে জড়িত, বিভিন্ন চাঁদা চিন্তায় চাঁদাবাজি এটা সেটা, ওর সাথে আমার মেরে বিয়ে দিব, কিন্তু ওর মেজে আমার সাথে সেটা জানে না। তো যাই হোক, পরে আমার বাবা আর কি কাজী অফিস নিয়ে গেল, নিয়ে যায় কাজীর সাথে কথাবার্তি বলে বয়সে মিলে না, তো এরকম একটা ভাওতাবাজি দেখা আমার বাবা চলে আসলো মেয়ের সাথে নিয়ে, মানে মেরে গার্জেনের সাথে দিয়ে দিবে। যাই হোক, আমিও আমার মা বললো ওর তো নিয়ে গেছে, কারণ কি করবে, আমি দেখি কি করা যায়, তোমরা চলে যাও। আমি আমার বাবার সাথে কথা বলে ফোনে কথা বলে একটু রাগারাগি হইল, আমিও রাগারাগি করলাম, বাবাও রাগারাগি করলো। করার পরে যাই হোক, মেরে আবার পরের দিন পটায় ফেলছি, পটায় ফেলার পরে মেয়ে চলে আসছে, আবার চলে আসার পরে মানে আমাদের বাসাটা হচ্ছে আপনার 7 নম্বর রোডে, তো 7 নম্বর রোডে ও চলে আসছে, এসে ফোন দিচ্ছে, দেখি এদিক দিয়েও ওই রাজু বাহিনী, এদিক দিয়েও রাজু বাহিনী, দুই রাস্তার দুই মাথা দিয়ে রাজু বাহিনী। তো করলাম কি, আমরা আমাদের গেটের মধ্যে ঢুকে গেলাম, বাসার মধ্যে ঢুকে গেলাম, রাজু এসে পাইতারা পিতারা করলো, করার পরে ধমকি থমকি দিয়ে গেল যে ওরা যদি না পাই আপনাকে খবর আছে, আমার পিস্তল দিয়ে গুলি করছে, ফাঁকা গুলি করছে এটা সেটা, তা ধমকি দিয়ে গেল। পরে যাই হোক, সুমি আর মি ওরা বের হয়ে গেল রাত্রে আপনার 9টার দিকে, গাড়িতে উঠলাম, উঠার পরে আবার চৌরাস্তায় চলে গেলাম।
ওকে,
যাওয়ার পর ওই কাজী অফিসে আমরা দুইজনেই গেলাম, যা আমার কাছে টাকা ছিল ওর কাছে, ওর বাসার থেকে ওই ওর আপনার চেন ছিল, এগুলো চেন আংটি এমটি যা ছিল আর কি স্বর্ণের, নিয়ে আসলো, আইনার গুলো বিক্রি করলো। করার পরে কাজীর ভাও করলাম, বিয়ে খরচ হবে আপনার 5,000 টাকার মতো। তা কাজীর আমরা বলছি আমরা টাকা দিব আপনার 10,000, কাজী রাজি হয়ে গেল। বিয়ে হইলো, বিয়ের মধ্যে আমার খালা ছিল, খালা আর কি ঘুষ খাওয়া নিয়ে আনতে হয়েছে খালারে। তো বিয়ে হইলো আপনার 2007 সালের 25শে জুন মাস, মনে আছে সোমবারে বিয়ে হইলো। হওয়ার পরে আমরা আসলাম, আসার পরে বাপমার কাছে, আমি ডাইরেক্ট বাপমার কাছে আসলাম, আসার পরে যাই হোক একটা ঝড় হওয়ার পরে আর কি জিনিসটা মিট হয়েছে। হওয়ার পরে আমি ওদের এলাকায় রুম নিলাম ওই দিন রাত্রি, অনেক লবিং টবিং করে রুম নিলাম। নেওয়ার পরে ওর সাথে আমার শুরু হইলো আর কি বিবাহিত জীবন। তো যাই হোক, সাত শেষ, সাথে ওই সময় আবার কোন দল কিন্তু ক্ষমতায় ছিল না, ওটা ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার ওই সময় আর কি। তো আমার কোনো ইনকাম নাই, তো আমার ওয়াইফকে বললাম একটা জব, তো একটা জব নিল, একটা দোকানে জব করতেছে।
ওকে,
তা আমিও টুকিটাকি কাজ খুঁজি কিন্তু পাই না, ওই মানুষের বিচার আচারে যাই, ওখানে হুমকি দামকি কইরা, যার দোষ তারে মাইরা মুইরা, টাকা পয়সা মোটামুটি আইনা বাসায় সংসার চলে আর কি। এরকম করতে 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 6 মাস পরে আমার ওয়াইফের, সে প্রেগনেন্ট, প্রেগনেন্ট, তো আমার বললো সে প্রেগনেন্ট, আমি মানে আতঙ্কে পড়ে গেলাম।
ওকে,
যে আমি চলতে পারি না আবার, ও প্রেগনেন্ট, কি করবো এখন। তো আমি ওরা বললাম যে কি করা যায়, আল্লাহ পাক যা আছে তাই হবে। তো ও আবার করলো কি, ওর খালার কাছে যায় ব্যাপারটা জানলো, পরে বলতেছে ওর ইনকাম কি, সে পরে বললো যে ওর তো কোনো ইনকাম নাই, ওর বাবা মায়ের টাকা পয়সা যা দিতেছে ওটা দিয়ে চলতেছে, আর আমি যে চাকরি করে ই করতেছি। ওর খালার বুদ্ধি দিল নষ্ট করে ফেলতে, যাই হোক সে আমার না জানাই সেটা সে নষ্ট করে ফেলছে, 2-3 মাসের মতো হবে নষ্ট করে ফেলছে। তো আমি বাসায় আসছি, আসার পরে দেখি ওর মানে শরীরটা ভালো না, কি হয়েছে এই সমস্যা, তখন আমার বলল যে এই ঘটনা নষ্ট করে ফেলছি, এটা কিছু মনে করো না। আমি কিছু মনে করবো না মানে তুমি এটা নষ্ট করছো, চলতে মানে ভিক্ষা করে রাখা হইতাম তোমার, আমি এমন তো কথা না যে চলতে পারবো না, আল্লাহর রহমতে আমাদের যা আছে বাবা মার যা আছে, আমি আমার মাইনা না নিল কিন্তু আমার সন্তানরা তো আমার বাবা ফালা দিব না।
ওকে,
তো সে সেটা করলো কি, নষ্ট করলো, ওটা মারামারি হইলো, ঝগড়া হইলো, অনেক কিছু হইলো তার সাথে আর কি। পরে আবার যাই হোক, ঝামেলা শেষ হইলো, আর কিছুদিন পরে তার সাথে রাত্রে শুইছি, শোয়ার পরে মানে তার সাথে যে ইটা হয় সেটা করতে গেছি, তো হঠাৎ করে না ওখানে মনে আমার প্রবলেম হয়ে গেল, মানে তার সাথে আগে যেরকম একটা মানে লং টাইম তার সাথে এটা করতাম আমি, সেটা সেদিন মানে 1-2 মিনিটের মধ্যে আর কি আমার ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তো সে আমার একটা কথা বললো যে এরকম হইলে কিন্তু আমি তোমার সংসার করবো না,
মানে সঙ্গে সঙ্গে আপনাকে এই ধরনের রিপ্লাই দিয়ে।
হ্যাঁ, সাথে সাথে। আমি বললাম মানে কি, মানে কি বুঝো না তুমি, মানে কি এরকম হইলো কেন, আগে কার সাথে কি করছো, মানে এরকম আমার বাহানা দিতেছে। যাই হোক, পরের দিন আমি বাসা থেকে একটা টেনশন, একটা টেনশন মাথায় যে কি করবো, কি আসা কি বিষয়, একটা বিশাল টেনশন, কিভাবে চলবো, বাবা মার কাছে গেলাম, মা এরকম এরকম সমস্যা, আর কি করবো, তো বাচ্চা যে নষ্ট করছে সেটা কিন্তু আমার বাবা মার জানাইনি, তো এই অনুষ্ঠানটা মানে শোনার পর আজকে জানবি। তো যাই হোক, পরে বাবা মার কাছ থেকে আসলাম, বাসায় এসে দেখে কি ভাই ওর কোনো কাপড় চোপড় নাই। আমার জিনিসপাতি যা ছিল আপনার ওই সময় কম্পিউটার ছিল, আমার কম্পিউটার টম্পিউটার এগুলো কিচ্ছু নাই, শুধু আমার ব্রাশ ব্রাশটা রয়েছে, আমার দুইটা লুঙ্গি আর একটা প্যান্ট, এগুলো রয়েছে আর কিছু নাই। বক্স খাট মানে একদিনের মধ্যে সব সে নিয়ে গেছে। তো যাই হোক, আমি তার ফোন দিলাম, সুমি কোথায় তুমি? ফোন ধরছে এক ছেলে, ধরে বলতেছে কে আপনি? আমি কে মানে তুমি কে? বলতেছে আমি মুক্তার। ও মুক্তার, তোমার বাসার সামনে যে ফার্নিচারের দোকান ছিল সেই দোকানের মালিক মুক্তার আমি। আমি কে? হ্যাঁ কি সমস্যা? কি তোমার ভূত এখন আমার সাথে? আমি মানে কি? হ্যাঁ তোমার, তুমি পারো না, তোমার বউর সাথে ই করতে পারো না, তো তোমার সাথে থেকে লাভ কি? আমি কো আচ্ছা তাই না, তো ওর একটু দেওয়া যায়। তো সে আমার সাথে কথা বললো, সে আমার সংসার করবে না এটা সেটা বইটা ফোনটা কাইটা দিল। কাইটা দেওয়া তারা সিলেট চলে গেল। ওই সিলেট গেল
বিয়ের কয়দিন পরের ঘটনা? এটা
বিয়ের এক বছর তিন মাস পরের ঘটনা।
এক বছর ভালো সম্পর্ক ছিল আপনার সঙ্গে?
এক বছর ভালো সম্পর্ক, বাচ্চারা নষ্ট করার পরে আমার এরকম একটা প্রবলেম হয়ে গেল। তো চলে গেল, পরে ওই সময়টা আমার মানে দিনকাল ভালো যাচ্ছে না, আমি অনেক রাস্তাঘাটে ঘুরতেছি, কিভাবে চলতেছি পাগলের মতো হয়ে গেছি, ঘরের বউ চলে গেছে, প্রেম করে বিয়ে করলাম, এত কিছু করে বিয়ে করলাম, অনেক খারাপ লাগে। তো রোডে ঘাটে ঘুরি, কদিন পরে শুনি সে আসছে, সুমি আসছে, ওনার ওর জামাইরে নিয়ে আসছে। আসার পরে এখন আমার সামনে ঘুরবো, সংসার করবো, এটা আমি করতে দিব জীবনও না। পরে দিয়া যাই হোক, ও যে আমার কাছে তো পিস্তল একটা রয়ে গেছে, ওই জিনিসটা তো আমি আর ফেরত দিইনি, রাইখে দিছি। তো যাই হোক, ওরা করলো কি, এলাকায় রুম ভাড়া নিল না, নিল হইল আপনার মিরপুরে, মিরপুর সাড়ে বারো না কত মানে খেয়াল নাই, সেরকমই সাড়ে বারোতে। তো ওইখানে রুম ভাড়া নিল, তো আমি মানে খোঁজ খবর নিতে 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 ওর ভাইরে দিয়ে ওর বাসাটা চিনলাম আর কি, ছোট ভাইরে দিয়ে চিনার পরে যাই আসলাম, আয়সা সুমির সাথে দেখা করলাম। ওর শুধু এতটুকু বললাম যে আমার অপরাধটা কি ছিল একটু জানতে চাই, মানে যদি অপরাধ থাকে আমার তাহলে আমি তোমার সামনে কোনোদিন আসবো না, আর যদি অপরাধ না থাকে তাহলে আমি তোমার ছাড়বো না, সংসার করতে দিব না। তো বললো যে একটা অপরাধ তোমার, এক নম্বর অপরাধ তুমি আমার সুখ দিতে পারো নাই, মানে সুখ বলতে কি একদিনে তুমি যে কাজটা করছো সেকেন্ড টাইম তোমার সাথে আমার হবে না, তো ওটা তুমি আমার দিতে পারো না, এই কথাটা বললো। আর খাওয়া দাওয়া না? খাওয়া দাওয়া না, আর কোনো কিছু না? আমি কো তোমার এটাই তাহলে সবকিছু? হ্যাঁ আমার এটাই সবকিছু। আমি দিলে ও তোমার সুখ দিতে পারে? হ্যাঁ তোমার যে ভালো দিতে পারে, ঠিক আছে আমিও দেখবো। ওর যাই হোক, ওর জামাইয়ের সাথে যোগাযোগ করলাম, ওর জামাইরে পাইলাম আপনার, তখন ওর জামাইয়ের একটা কাজ দিল, সেটা হচ্ছে আপনার মিরপুর লাইনে বাস চলে, সে বাসের ড্রাইভার। এই বাসে এই লাইনের যে এই বাসের সভাপতি যে, তার ছেলে আবার আমার বন্ধু, ওর সাথে পরিচয় পলিটিক্যাল ভাবে পল্টন ময়দানে পরিচয় হয়েছে। হওয়ার পর ওর সাথে যোগাযোগ করলাম, এই ঘটনা বন্ধু, তোমাকে লাইনে একটা পোল্লা বাস চালায় আমার জীবনটা এরকম নষ্ট করে দিছে, হয় কি করছে? আমি এই ঘটনা কি করবো? আমি হ্যাঁ করবো। পরে দেয়া মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে ওর মানে সলে বলে কৌশলে আমি আনাইলাম। আনানোর পরে ওর সাথে কথা বলতে 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 আমার সাথে কিন্তু পিস্তল, যে আমার নিয়ে তারা মাইরেই ফেলাম, সংসার করতে দিব না এরকম নিয়ে। তো এরকম করতে করতে কথা বলতে বলতে আমার মাথা মোতা খারাপ হয়ে গেছে, পিস্তল তো লোড করাই আমি, ওরা ডাইয়ে কথা বলতে বলতে আপনার হানিফ সঙ্গে বাড়ির ওখানে নিয়ে গেছি গুলিটা, এখানে মানে গুলি করে এখান থেকে আমি চলে গেলাম ঢাকা রাস্তা। বলার পরে সম্পর্কটা হয়ে গেছে। আমি এটা কতদিন? কয় তোমার বিয়ে ছ মাস পর থেকে ওর সাথে আমার সম্পর্ক। আমি তাই কয় ওর সাথে আমার সবই হয়, তোমার বিয়ের পর সব হয়েছে, এরকম কথা বললো আর কি। বলার পর আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, এক কথা দিবে আমার বন্ধু বান্ধব তোরা রোড দেখতেছে। তো আমি করলাম কি, না দেখে গুলি করে দিচ্ছি, মানে এমন ভাবে গুলি করছি যে ওর গায়ে লাগছে না গুলি লাগছে আমি দেখি।
প্রিয় শ্রোতা, আরেকটা বিরতি শব্দ আমরা শুনতে পেয়েছি, এ পর্যায়ে আমরা ছোট্ট আরেকটি বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে শাহজাহান তার জীবনের অপ্রিয় সত্যগুলো সবার সামনে উন্মোচিত করছে। এই শাহজাহানকে যদি আপনি দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজটি রয়েছে, এছাড়া আমার ফ্যান পেজেও আসতে পারেন www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। প্লেসটি আছে আরজে কিবরিয়া নামে। আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো। পাঁচ মিনিটের বিরতি, এবং আপনাকে বলছি যারা ফোনের মাধ্যমে কনফেস করতে চান, যারা ফোনের মাধ্যমে জানাতে চান যেখানে আসতে চান, এবং তারা ছোট করে ওখানে বলবেন আসলে কি অপরাধ আপনি করেছেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনাগুলো পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রাত একটা, প্রপার্টি লিপস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করার জন্য রয়েছে শাহজাহান। আমরা কথা না বাড়িয়ে শাহজাহানের কাছে আবারও ফিরছি। জি, আপনি যেটা বলছিলেন যে আপনি একটা চোখ বন্ধ করে গুলি করে দিলেন, এটাই আমার ফার্স্ট গুলি করা।
জি জি, ওকে। না, এর আগে একটা করছি যে রাজুর এখানে ফাঁকা গুলি আর কি।
ওকে,
তো ওই আপনার গুলি করলাম, মানে ওর সাথে কথা বলতেছি, গুলি কইরা মানে আমি দৌড় দিছি, আমি নিজেই দৌড় দিছি, গুলিটা কোথায় লাগছে আমি তো দেখি নাই।
ওকে,
তো শুধু চিৎকার শুনছি, শুই না আমি তো চলে আসলাম, আমার বন্ধুর হুন্ডা পাইলট ইনডোর স্টেডিয়াম সামনে রাখা,
মানে ওর কি অবস্থা হয়েছে কি দেখি না, কিছুই জানেন না,
আমি দেখিনি। তারপরে যাই হোক, আমার বন্ধুর হুন্ডা দিয়ে চলে আসলাম ডাইরেক্ট আমাদের এলাকায়, চলে আসলাম খিলখেতে। তার দুই তিন ঘন্টা পর আমার কাছে ফোন আসলো, মানে সুমির ভাইয়ের ফোন আসলো যে ভাই এই ঘটনা, ইয়ার তো গুলি করা হয়েছে, তো আপনি কুইটা আসবেন। আমি বলি আমি তো বাইরে আছি, আমার মনের মধ্যে শয়তান নিয়ে, আমি আমি তো জানি যে আমার ধরার লেগে মনে এরকম করতেছে, তো তারা কিন্তু জানে না যে তখন আমি কাজটা করছি। পরে দেওয়া যাই হোক, আমার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, এরকম সুমিও ফোন দিতেছে যে তোমার তো পরিচিত ভালো অনেক কিছু আছে, তুমি একটু আইসা করো। আমি কই আমি দূরে আছি। পরের দিন অগ ঝামেলা শেষ হয়ে গেছে, পরে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি এই কাজটা ভালো করছো। আমি কই কোনটা? তুমি তো আর গুলি করছো মুক্তার। আমি কে বলছে? মুক্তার বলছে। আমি গুলি করছি। কই গুলি করছো? কার পাছায় গুলি করছো?
আই'ম সরি, ইটস ভেরি ন্যাচারাল। ওকে, এক্স্যাক্টলি সরি। না, দিস শুড নট বি, এটা হওয়া উচিত না যে বিসবিতে এই ধরনের ঘটনা শোনার প্রশ্নে আমাদের হাসার কারোরই উচিত না, বাট স্পন্টেনিয়াসলি এটা চলে এসছে। ওকে ফাইন,
তারপরে আপনার আমি তো এই ব্যাপারে কিছু জানি না, এটা নিয়ে মানে ওরা অনেক রাগারাগি। তারপরে দিয়ে আপনার আমার ওরা খোঁজ খবর লাগায়, বাসায় লোক পাঠায়, পাঠায় খুঁজা পায় না। তারপরে দিয়ে আমি সুমিরে ফোন করি, আমি আচ্ছা তুমি কি আমার কোনো কিছু করতে চাও? বলতেছে তোমার কি করবো, তোমার তো করার মতো ক্ষমতা নাই, কিন্তু পুলিশ দিয়ে তোমার ধরা দিই। আমি এইমন একটা সময় তুমি আমার পুলিশ দিয়ে ধরাও না, দেখো আমি কিন্তু তোমার কম কিছু করিনি, আর আমি তোমার কতটুকু ভালোবাসি তুমি সেটা জানো। তো ওর সাথে মিট করতে আইসি আপিলকে, তো ওখানে তারা কথা বলতেছে, বলার পরে বললাম আমি কি তোমার কম ভালোবাসছিলাম, তুই এরকম কেন করলাম, তুমি আমার কি ভালোবাসছো, এই এক কথা দুই কথা। ও সামনে আমি বাসের মানে বাস একটা আসতেছে, দূর মারছি বাসের মানে আত্মহত্যা করে বলতেছে দেখো তোমার কতটুকু ভালোবাসি দেখা দি। তো বাসের সাথে বাড়ি খেয়ে পুড়ে গেছি, পুড়ে গেছি, আমার পায়ে এখনো সমস্যা, পাটা লড়তে পারি না। তারপরে যাই হোক, ও আমার ধরে নেই, পাবলিক ধরে আমার মেডিকেল ভর্তি করছে, ও মেডিকেল আসেও না, আমার দেখতে আসে না, আমি ভর্তি ছিলাম। এর মধ্যে আসছে পুলিশ আমার ধরার জন্য, পুলিশ আসছে ওই সময় আপনার তত্ত্বাবধায়ক সরকার, বিশাল কিছু গুলি করা, মানে ওই সময় তো কেউ মানে নিজে জানিয়ে পলায় কুল পায়। আমার এই সময় ধরছে পুলিশ, যাই হোক আল্লাহর রহমতে যেভাবে হোক লবিং টবিং কইরা আমার মামা অনেক ইটি কইরা অনেক উপরের থেকে কইরা আমার আর থানা থেকে রেখে দিছে, নিতে দেয়নি, কারণ আমি অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আমি আবার ওদের বাসায় গেছি, তখন সুমি এখানে থাকে, কিল খেতেই থাকে। যাওয়ার পরে কথাবার্তি বলার পর ওদের বাসার এখান থেকে পেপসির বোতল দিয়ে আমার একটা বাড়ি দিছে ওর বাবা। আমার এই অবস্থায় বাড়ি খেয়ে চলে আসছি, আসার পরে সুমির রাস্তা আটকেছে, পরে তুই আমার সংসার করবি কিনা বল, নাইলে আজকে তোর একটা কিছু নিলাম আটকেছে। ও বলতেছে তুই আমার কি করবি, আমি তোরে মারিলাম নিলাম নিজে মরে যাবো, এরকম কথা বলতেছি। ও কিছুই বলতেছে না, এক কথা দুই কথা। তো আমি মানে ও আমার এমন কথাটা,
কিন্তু একটা জিনিস তো প্রুফ ছিল যে স্বামী স্ত্রী থাকা অবস্থায় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে শারীরিক সম্পর্কের ব্যাপারটা, সুমির দিক থেকে স্যাটিসফ্যাক্টরি ছিল না, আপনিও বলছিলেন যে হ্যাঁ এটা সত্যি ছিল না, তারপর আপনি জোর করে ওকে কেন আপনার আপনার কাছে?
আমার কথা হইলো আমি তো তার ভালোবাসি, কিন্তু সে যে এই জিনিসটা আমার কাছে মানে পায় না সেটা আমার ভিতরে কোনো ফিলিংস নেই, কিন্তু আমি তার চাই এরকম একটা। তো পরে দেয়া সে এক কথা দুই কথা আমার আবার একটা বাজে কথা বললো, আমি বললাম এরকম কথা বললাম, কথা শুনে আমার খুব খারাপ লাগে, তো আমি চাইতেছি যে ওরা কিছু করুন, আমি নিজেই কিছু একটা করে ফেলবো। এরকম করতে আবার আমি আপনার আমার মোবাইলটা ওর কাছেই রাখছি, আমি তুমি পাঁচটা মিনিট দাঁড়াও, আমার মোবাইলটা রাখো, মানি ব্যাগ রাখো, যা যা আছে রাখো, তুমি এখানে দাঁড়াও, খবরটা শুনতে পারবা। তো আপনার ওই বারো নম্বর রোডে দাঁড়ায় কথা হইতেছিল, তো আমি দৌড়ে আবার মেইন রোডে সামনে আসছি, এখানে আত্মহত্যা করবো আবার ওর ফাঁসা দিন, এরকম একটা নিয়ত আর যে তোর এই দুনিয়া শান্তিতে থাকতে দিব না। তা এর মধ্যে এক বড় ভাই, উনিও আবার মানে পুলিশের ঝামেলার জন্য পলাইতেছিল, তো উনি এখান দিয়ে যাইতেছে, উনি দেখছে যে আমি মানে মেইন রোডে দাঁড়ায় আছি চোখ বন্ধ করে গাড়ি তুলে পড়ব। এই সময় মানে একটা গাড়ি এসে আমার বাড়ি দিয়ে ফালা গেছে, সিএনজি উপর দিয়ে যাবে এরকম একটা অবস্থা, সিএনজি এটা মানে স্লো করে নেই। এই সময় সে আমার টান দিয়ে আবার নিয়ে আসলো ওই বড় ভাইটা, আইনে আমার মেডিকেটের রাইখে আমার চলে গেল মেডিক হসপিটাল চলে গেল। তো ওইখানে আপনার সেন্ট্রালের এক বিশাল বড় নেতা, সে এখন তার পুশ পজিশন নাই, সে আমার দেখতে আসলো, সে আমার অবস্থা দেখা আমার 10,000 টাকার মতো দিয়ে গেল ওই সময়। তো আমি ট্রিটমেন্ট করলো, করার পরে আমার দিনকাল ভালো না, এই সময় সুমির আর কি বাচ্চা ওই দিল্লির আর কি বাচ্চা প্রেগনেন্ট আর কি, তা আমার মন মানসিকতা খারাপ ভালো না, এখন আমার তো ফিজিক্যাল তো আবার মন চেয়েছে এরকম একটা কিছু করতে, কি করে। তা আমাদের এখানে কাউলা দিয়ে বেরিবাম আছে, বেরিবাদ দিয়ে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে দেখি একটা মেয়ে একটা ছেলে সন্ধ্যার সময় ওরা ওখান থেকে ঘুরতেছে বসে কথা বলতেছে। তা আমি তো আমার আবার পুরান রূপটা মানে মনে পড়ে গেল, তো আমি আমার এক বন্ধুরে ফোন দিলাম, আইলো, আসার পরে ওই ছেলে মেয়ের অনেক ধরলাম, ধরে ছেলে দিলাম মায়ের ইচ্ছা মতো, আমার সাথে মানে ছোট্ট একটা ছুরি ছিল, বেশি বড় না, তো ছুরি দিয়া ছেলে রানে দুইটা পার দিছে, রানের মধ্যে পার দেওয়ার পরে ছেলে মা রে বাবার উপর চিৎকার দিয়া দৌড় দিছে, মানে দৌড়ে তো যাইতে পারতেছে না, হ্যাঁসরা হ্যাঁসরা যাইতেছে। আমি তুই যাইতে শরীরে কইতেছে কি করবি, সে ভাই কি চান, আমি তোর তো চাই তোর লগেজ আছে সবই চাই, শরীরে করলাম কি আপনার একটা রিক্সায় উঠে নিয়ে আসলাম আমার এক বন্ধুর বাসায়, আইনা সাদে উঠেছি, উঠে সারা রাত রাখছি, তার সাথে ফিজিক্যাল করছি, কইরা সকালবেলা আমি তো কুর্সি করছি, লগে আমার বন্ধু বান্ধব ছিল 7-8 জন ওরাও করছে। তো
যে ছেলেটা গেল আপনারা ছেড়ে দিলেন, যে ছেলেটা এই ছেলে তো চাইলে মেয়েটাকে উদ্ধার করতে পারত,
সে যদি ইচ্ছা করত পুলিশের কাছে যায় বললেই কিন্তু আমাদের ধরে ফেলে, আর আমরা যে জায়গাটা ওদের ধরছি তার 5 মিনিট হাইটে গেলে কিন্তু ওখানে পুলিশ ফাঁড়ি আছে। সেই ছেলেটা নিজের জানের বয়ে আর পুলিশের কাছে মনে হয় যায় নাই, তো আর সে চিন্তা করছে ওর কি করো, হয়তো ইজ্জত নিয়ে আমার জিনিসপাতি নিয়ে ছেড়ে দিব, এটাই ভাবতেছিলে। তা আমরা আয়না ওর বাসায় আয়না রাইখা সাত আট জন মিলেই করলাম। করার পরে এর মধ্যে করছে কি, আমাদের এক বড় ভাই ও ফোন দেয়, বলতে স্যার তোদের একটা মেয়ে ব্যবস্থা করে দিতে পারবি? আমি কই হ্যাঁ পারা যাইব, কিন্তু টাকা লাগবো, মেয়ে তো আমাদের কাছে আছে। তো কয় টাকা লাগবো? আমি কই লাগবো 3-4 হাজার টাকা মতো লাগবো। দেখ আমার এক বন্ধু এসে বাইরের থেকে, তো মেয়ের কইলাম যে আরেকটা কাজ করবা, তোমার শেষ কাজ তোমার সুন্দর সই সালামতে দিয়াম, সমস্যা নেই। মাইয়া তো মনে করেন মানে বাঁচার জন্য, সে বাঁচার জন্য সে সব কিছু করতে রাজি, তার এটা সবকিছু দিতে রাজি। তাই নিয়ে গেলাম আপনার এই বিশ্ব রোডে নিয়ে আসলাম, বিশ্ব রোড কাজীবাড়ি এখানে নিয়ে আসলাম। আইন বড় ভাইরে দিলাম, আমাদের টাকা দিল। ওই বড় ভাই করলো কি, 2 ঘন্টার মতো রাখছে, রাইখা মেয়েটারে ছেড়ে দিছে আমাদের না জানাই। মেয়ে করছে কি, কিছুদিন পরে পুলিশ টুলিশ নিয়ে এসে আমাদের ওই বাসায় আমাদের ধরে ফেলছে, আমরা কার্ড খেলতেছি ওই শেষে ধরে ফেলছে, ধরে থানা নিয়ে আসছে। আনার পরে মনে করেন যে আবার মামলা দিবে ওইভাবে, কিন্তু মামলাটা দিতে পারেন ওই লবিং এর কারণে। যেভাবে হোক নেতা ফেতা ছিল এলাকার মধ্যে, বাইরের একটা মেয়ে এসে মামলা দিয়ে আমার এলাকার লোকজন ধরে নিয়ে যাবে ওটা পারেনি। তারপরে আপনার ওই পাশানি মামলায় দিছে ডিএমপি, দেওয়ার পরে আবার জেলে গেলাম, মানে কোর্টে থেকে চলে আসছি, চালাক হয়ে গেছি, উকিল ধরছি, জামিন করেন বাইরে টাকা দিতেছি, হয়ে গেছে। আসার পরে আমাদের পাশের রোডে একটা নায়িকা থাকতো, নাম বলবো না, তো ওই নায়িকার বাসায় আপনার ডাকাতি হয়েছে। আমি পাশে থাকি, আমার ও একই রোড, একটা রোড পরে, ও বাসা ডাকাত হয়েছে, তো ওইখানে মানে আমার নাম উঠায় দিছে যে ওইগুলা করছে, ওইগুলো এলাকার মধ্যে করে এটা সেটা ওই করছে। যাই হোক পুলিশ টুলিশ আইনে হাস্তস্ত করছে, আমার পায়নি। আমি করছি কি, রাত্রেবেলা গেছি যে ওনার বাসায় যায়া, ওনার মারে তো মারছি, ওনার বোন টোন যা ছিল সব ফ্রি ইচ্ছা মতো পিটাইছি, মাইরা ছুরিতে পুষায় মুসায় সবকিছু বিরত হয়ে পড়ছি। পরে এই ভয়ে ওনারা কাউর কিছু বলেনি। এর মধ্যে নির্বাচন, নির্বাচনের সময় আবার কমিটি হইল, হওয়ার পরে আমার একটা ইয়াতে সাংগঠনিক বানায় দিল, থানার সাংগঠনিক, এখনো সেই কমিটি আছে। আমি সাংগঠনিক হইলাম, হওয়ার পরে আমার ভাব সাপ আরো চেঞ্জ হয়ে গেল, আমি একটা নেতা এলাকার, বিশাল পাওয়ার। তখন মানে নির্বাচন শুরু শেষের দিকে আর কি,
আপনার বউ তো চলেই গেল,
সে তো চলেই গেল, তার জন্য কিন্তু আমার মন এখনো কান্না করে। তখন মানে যত কিছু করে তার ভুলতে পারি না, তার ফোন দিতাম, তার বকা শুনতাম, ই শুনতাম, কথা শুনতাম, তারপর তার সাথে ইয়া থাকতো। সময় নির্বাচন হয়ে গেল, বিরোধী দল মানে আমরাও বিরোধী দল, ওরাও বিরোধী দল, তো ওরা বলতেছে যদি আমরা পাশ করি তাহলে তোর হাত পা কাইটা তোর বস্তা করে ফেলাই দিলাম, আমার এই কথা বলতেছে কেন্দ্রের ভিতরে। আমি আবার কেন্দ্রের ভিতরে ছিলাম, তো যখন আমরা 1800 ভোট আগায় আছি, আমার তো মাথা নষ্ট, 1800 ভোট আগায় আছি, তো আমার যে কথা বলছে তারে ফোন দিলাম, কোথায় আপনি? বলতেছে আমি তো কেন্দ্রের সামনে আছি। আমি এখনো তো আমরা 1800 ভোট আগায় আছি, আগাই চেঞ্জ হইতে কিন্তু বেশি সময় লাগে না, তোর খবর তুই রেডিও থাকে, আমার বুঝতেছে উনি আর পাওয়ারফুল লোক, তো ওই কথা বলছে। আমার কথা হইলো 1800 ভোট আগায় আছি, আমাকে কেন্দ্রে সমস্যা নাই, তরে খাইলাম, নিয়ত আমার পরিকল্পনা করে রাখছি। তো আমাকে ওই এলাকার যে থানা ইয়ার সভাপতি সেক্রেটারি, উনি ঘোষণা দিয়ে দিছে, অগ্রিম ঘোষণা দিয়ে দিছে যে আমরা এই কেন্দ্রে পাশ। তো আমরা বিজয়ের কোথাও, কিন্তু বাংলাদেশের কোথাও বিজয়ের মিছিল হয়নি, আমাদের ওইখানে আমরা বিজয়ের মিছিল নিয়ে বের হয়েছি, ঠিক আছে, বিজয়ের মিছিল নিয়ে বের হয়েছি। আর ওনার ফোন দিছে, কই আপনি ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি একটু এদিকে আসেন, তাহলে আপনার বাসা কিন্তু ভাঙা, ঘুরা ঘুরা ঘুরালাম। তো উনি আসলো, আসার পর উনি আর আমি আর আমার দুটা বন্ধু প্রিন্স মিরাজ আর ওনার সাথে কথা বলতে 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 আমি ওনার মানে ঢেউ আসছে না, ঢেউ দিয়ে কোপানি শুরু করে দিচ্ছি।
কে ছিল এটা?
এটা মানে বিরোধী দলের এক বড় ভাই,
যিনি ইলেকশনে হারছে,
হারছে আমরা ক্ষমতায়, ওরা হেরে গেছে। তারপরে ওনারা কোপানি শুরু করে দিলাম, এলো পাথারি কোপানি, তা আমার কোপানি দেখে আমার বন্ধু বান্ধব কোপাই কোপায় টুপা আমাদের ক্লাবের পিছনে বালির মাঠ, ওই মাঠের ওইখানে ফালায় রেখে চলে আসছে, কেউ কিন্তু জানেন। তো সকালবেলা একটা জানাজানি হয়েছে, মানে মরে গেছে, ডাইরেক্ট মরে গেছে, এমন ভাবে কোপানো হয়েছে, ওনার কিডনি মিটিয়ে পারানো হয়েছে। তো যাই হোক এটা নিয়ে তোলপার, কিন্তু কিছু করার নেই, এটা তো আপনার ওরা বুঝতেই পারছে কারাই এটা করছে। তারপর মামলা দামলা হয়েছে, অজ্ঞাত মামলা হয়েছে, কিছুই করতে পারে না। আমরা দল ক্ষমতায় আসলাম, এটা নিয়ে আর ঝামেলা ঝুমেলা হয়ে গেল গা। নির্বাচনের মানে ঘোষণা যে মন্ত্রিত্ব শপথ টপথ নিবে, এরকম সময় আপনার লাল বাহিনী নামের একটা গ্রুপ আছে আমাদের এলাকায়, ওর নাম লাল, লাল মিয়ার, তো সে আমাদের সাথে পাইতারা করে আমাদের ক্লাবে আইসা, সে আমাদের মানে নেত্রীর ছবির মধ্যে একটা লাথি মারছে। তো এটা ফোন করে বলছে ছোট ভাইরা যে ভাই এই ঘটনা, লাল বাহিনী অফিসে আইসা ক্লাবে এরকম এরকম করছে। আমি কিন্তু তখনও কোনো নেশা পানি করিনি, তো ওদিন বড় ভাইরা আপনার ফেন্সি ডিল খাইব,
আমি সাথে, আমি আবার কখনো বেশিরভাগ বড় ভাইদের সাথে চলছে, তারা ফ্রেন্স সিটিকে খাইবো তো তারা বেরিয়ে বান্ধে গেছে, ওইখানে যা খাওয়া দাওয়া করতেছে আমার জিজ্ঞেস করে খাবি, আমি না ভাই খামু। তো যাই হোক ফোন আসছে, তো আমরা আবার আমাদের যে মন্ত্রী হয়েছে তার ফোন দেওয়া হয়েছে যে এরকম এরকম এটা করছে, তো সে আবার মানে প্রধানমন্ত্রীর ফোন দেওয়া ফেলছে যে এরকম এরকম, তো সে বলছে কে সে লাল তারা দেখতে চাই এবং কি তার ধরে নিয়ে আসো, তার দেখার আছে। আমি অর্ডার তো পাই গেছি গা, কোনো কথা নাই, তারে ধরে নিয়ে আসলাম আইনা মনে করেন যে এলোপাথারি ক্লাবের সামনে, তারে কত কোপাইলাম, আবার সেই কোপানি যে পাতে লাথি দিছে ওই পা তার ইট দিয়ে শেষলাম আমি প্রিন্স আর রাব্বি। শেষার পরে তার মানে উপর থেকে খবর আসলো যে তার নামে মামলা, যত মামলা আছে খিলখেতে সমস্ত মামলা তার নামে দাও, তার ক্রুজ ফায়ার আসামি বানায় দাও, এরকম একটা ইয়ে করলো। তো তার ফ্যামিলি আসলো আমার কাছে, এসে হাতে পায়ে ধরলো যে বাবা ওরে আমরা ঢাকা শহর থেকে বের করে দিব, তার ঢাকা শহরে রাখবো না, আর যা মারছো মারছো, আর জীবনটা বিখ্যাত এভাবে বইলা জীবন ভিক্ষা নিল। আমরা উপরে কথা বইলা এরকম এরকম জীবন এরকম করবে, সে ঢাকা শহর ছেড়ে চলে যাবে, সত্যি সত্যি সে ঢাকা শহর ছেড়ে চলে গেল। তো ওই সময় কিন্তু আমার কোন ইনকাম সোর্স নাই। হ্যাঁ, তো 2011 সালে আমি ইয়াবা দেখি, ইয়াবা কি জিনিস। তো আমার এক বড় ভাই পাঠাইলো আপনার শাওরা লিচু বাগান, এখানে ইয়াবা আনতে পাঠাইলো, তো আমি এখান থেকে ইয়াবা নিছি, নেওয়ার পরে মুখে নিছি, আমার ভয় পুলিশ যদি ধরে, ধরে তো রাখতে পারবো না, তার ওটা ভয়, আর আইনা ভিজায় ফেলছি জিনিসটা। আমার বড় ভাইরা ওনারা যে কি বলে ফুয়েল আছে না, ফুয়েল টুয়েল ডইলা পাইপ টাইপ বানায়া এটা রাখছে, রাখার পরে আমি মাল নিয়ে আসবো তারা খাবে, এখন আমি ভয়ে ভয়ে মাল নিয়ে আসছি ক্লাবের পিছনে, আইনা কয় মাল কই দি, আমি মুখের থেকে বাইর করে দিছি, মাল তো বিজ্জা গেছে গা, এখন ওই বড় ভাই করছে ঠাস করে আমার থাপ্পড় মারছে, আমি বাইরের দিকে তাকা গেছি, আমি কি ভাই কই তুই কি জীবনে ইয়াবা দেখোস নাই আর কেমনে আনতে জানোস না, আমি কি না ভাই কারে বেকুব, একটা ইয়াবার দাম 500 টাকা, এটার ভিজা লাইসেন্স চারটা ইয়াবা 2000 টাকা দাম, আমি কই ভাই আমি তো জানি না, জীবনের প্রথম ভাই ভুলে গেছে, আমি টাকা দিই সমস্যা কি, আমার তো টাকা আছে, কত অত টাকা নিব মাথা খারাপ, আমার তুই আবার যাই, আমি ঠিক আছে ভাই আবার যাবো সমস্যা নেই, গাড়ি দিয়ে দিল, ওই বাইরে গাড়ি দিয়ে গেলাম, কয়েক পেঁচা পলিথিন দিয়ে পেঁচা পকেটে করে আনবে, পুলিশ দুইটা ধরে নিতে পারবো এরকম কথাও গেলি, আমি ঠিকই ওইভাবে যেভাবে বলছে ওইভাবে নিয়ে এনে দিছি, তা আমি দাঁড়ায় আছি সামনে ওনারা খাইতেছে, খাওয়ার পরে মানে আমার কাছে জানি কেমন লাগলো, আমি একদম খাইয়া দেবো কেমন লাগে। তো প্রিন্স রাব্বি ওরা কিন্তু আগে থেকে খায়, হ্যাঁ আমি কিন্তু সেটা জানি, কিন্তু আমি দেখি নাই কখনো তারা খায়, আমি একটা সিগারেট খাইতাম না কোনো সময়, এত খারাপ গিরি করছি কোনোদিন সিগারেট খাইনি, গাঁজা খাইনি, গাঁজা আইনে দিছি জেলখানায় কিন্তু খাইনি। তো পরে দেয়া যাই হোক, আমি প্রিন্সের ফোন দিলাম, বন্ধু আমি তো ইয়াবা আইনে দিছি, এটা খাইলে কি হয় রে, এটা খাইলে ঘুরতে ভালো লাগবো, সাহস বেড়ে দেব এটা সেটা, তো ঠিক আছে তুই এক কাজ কর, ক্লাবে তো ক্লাবে আসলো আমি কত করে 500 টাকা, তাইলে 5টা আনা, আজ সারা রাত খামো আর একটা মেয়ে ভাও কর, যাই হোক একটা মেয়েও ভাও করছে, ওই মেয়েও খায়, তো মেয়ে নিয়ে আসলো 5টা আনছে, কেমনে কেমনে জানি ওরা ওরাই খেয়ে লিছে, আমি একটান দিই আমার দম ছোট পারি না, তো মানে একটান দেওয়ার পর না ভালোই লাগে, আর আমার কাছে সিগারেট টানতে আরো ভালো লাগবে, আমি কিন্তু জীবনও ভাই সিগারেট খাইনি, হ্যাঁ না প্রথম সিগারেট টান দিলাম ভালোই লাগে, সারাটা রাত মানে আমার খুব ভালো লাগতেছে, মানে মেয়ে যে আমার সাথে না আমার মানে ফিলিংস পাইতেছি, কিন্তু আমার কথা হইলো আমি আরো পরে তার সাথে ইয়া করবো সময় নিয়ে। তো আমি আমার প্রিন্সের জি গেলাম, আচ্ছা এটা কই পাওয়া যায় রে, ওই পারে নাজবার পারি, আচ্ছা ঠিক আছে নাজবার ছোট, আমি নিজেই গেলাম, যাই আমার দেখাই না সালাম টালাম দেওয়া শুরু করছে, আরে ভাই আপনি কি অবস্থা খিল গেছেন, পরে কইলাম আমার ইয়া বলা, তো ভাই আপনি তো এটি খান না, আমি আমি এবার খাম লাগবে, তো ডর এই করছে কি আপনি একটা ইয়াবার দাম 500 টাকা সে দেবো, 10টা ইয়াবা আমার দিয়ে দিছে ভয়ে, আনছি আইনা ওই মায়ের আমি ফোন দিলাম, তুমি সিঙ্গেলে আসো তোমার নামে হোটেলে থাকবো, বন্ধু বান্ধব নিয়ে থাকবো না। পরে দিয়ে আপনার এই কুড়িল বিশ্বের একটা হোটেল আছে পরিচিত, টাকা পয়সা লাগে না, ওখানে উঠলাম, উঠার পরে ওই মেয়ের নিয়ে মেয়ে সবকিছু বানাই দিতেছে, খাইতেছি, খাওয়ার পরে দেখি ভালোই লাগে, মানে দুই দিন মেয়ের সাথে খাওয়া দাওয়া করতে 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 ফিজিক্যাল যেটা আর কি ওইটা তার সাথে লাগাই এটা হইলো, এরকম করতে 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 এখন ইনকাম তো মনে করেন মোটামুটি হইতেই আছে, ভালো ইনকাম, এই হয় এই হয় না, এলাকার বিচার আচার হইলে পাই নিলে পাই না। তো 2012 ঝামেলা আর কি, মোটামুটি এলাকাটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হওয়ার পরে আমার ইনকাম সোর্স মোড়ে সব মানে কমে যেতেছে আস্তে আস্তে, তারপরে দেয়া যাই হোক আমার বাবা মা বিয়ে ঠিক করলো বাড়িতে, মানে এক মাসের মধ্যে সবকিছু কমপ্লিট, বিয়ে করে ফেললাম।
বিয়ে করে ফেললাম, মেয়ের সঙ্গে আপনার কোনো জানা ছিল না?
না, কিছু ছিল না। এটা আমার নানার বাড়ি, একটু দূরে আর কি ওদের বাড়িটা, নানা ওখানে বিয়ে।
আগের ওয়াইফের সাথে আপনার ডিভোর্স হয়নি?
ডিভোর্স হয়নি কিন্তু।
ওকে,
তো পরে যাই হোক, আমি মানে বিয়ে করার যাওয়ার আগের দিন সুমীরা ফোন দিয়ে বললাম আমি কিন্তু বিয়ে করতে চাইতেছি। সুমীর আবার একটা মেয়েও হয়ে গেছে এর মধ্যে,
মানে উনি তো আরেকটা বিয়ে করে ফেলেছে।
হ্যাঁ, বিয়ে করে ফেলছে, আর মেয়েও আছে একটা। তো সুমীর শুই না, মানে কেমন যেন একটা ভাব দেখলাম। যাই হোক, আমি বিয়ে শাদি করে নিয়ে ঢাকা আসলাম। আসার পরের দিনই দুপুর বেলা দিয়ে সুমি আমার বাসায় এসে হাজির। হ্যাঁ, তুমি এটা কি করছো? এই সে মানে সে আমার উল্টা ফাপুর।
মানে কি আপনার বউয়ের সামনে?
না, আলাদা, মানে বাসায় সামনে। কিন্তু আমার বউ কিন্তু বুঝে ফেলছে, সেগুলো জানতো যে আমি বিয়ের সাথে কিচ্ছু করিনি। কিন্তু সে বুঝা ফেলছে, পাশের রুমে আমার রুম দুইটা, এই পাশে মার রুমে আর কি, সে চিল্লাচিল্লি করতেছে, আমার বউ সেটা বুঝা ফেললো।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। এই পর্যায়ে আমরা আরেকটি বিরতি নেব। ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। শাহজাহান আজকে রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। শাহজাহানের কনফেস আমরা শুনছি, কেন এরকম পথে সে আসলো, তার পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটাও আমরা শুনেছি, এবং এখন সে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটাও আমরা শুনব। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবিসি রেডিওর ফ্যান পেজেও আসতে পারেন, আমার যে পেজটি রয়েছে সেখানেও আসতে পারেন এবং লাইক দিয়ে মেম্বার হয়ে যেতে পারেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। চার মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে কনফিউজ করছে শাহজাহান। শাহজাহানের কাছে আমি আবারও ফিরছি। জি, তারপর কি হলো?
তারপর সে বাসায় আইসা আমার সাথে মানে হুমকি ধামকি করতেছে যে এরকম এরকম, তুমি আমার ডিভোর্স দাও না, এই সেই, তুমি আবার বিয়ে করলা কি, এটা কি কি করলা তুমি? সে আমার আইসা বললো ফাপড় দিতেছে। আমি মানে ব্যাক করলো, সে কি রে, এতদিন সে আসে নাই,
একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে,
একটা মেয়ে নিয়ে আইসা, সে আমার সাথে এরকম একটা ফাপড় দিতেছে। আমিও তারে বললাম কি যে দেখো, তোমার সাথে আমি পরে কথা বলবো, বাইরে কথা বলবো, আমার নতুন বউ আমি আজ কালকে রাত্রে নিয়ে আসছি, আমি চাই না সে জানুক এত কিছু হোক, তুমি তোমার মতো থাকো, তোমার যদি কিছু দরকার পড়ে সেটাও আমি দিব, তাও তুমি ঝামেলা করো না। তো সে আমার কথা শুনে চলে গেল। যাওয়ার পর আমি আমার ওয়াইফের কাছে গেলাম, তো দেখলাম সে বুঝতে পারছে বিষয়টা, কান্নাকাটি করতেছে, গ্রামের মেয়ে,
খুবই স্বাভাবিক,
স্বাভাবিক শিক্ষিত মেয়ে, হ্যাঁ বুঝে গেছে জিনিসটা, সে কান্নাকাটি করতেছে, পাঁচক তো নামাজ পড়ে। আমার একটা কথা বললো যে দেখেন, আমার সাথে এই কাজটা করা ঠিক হয়নি, আমি তো কারো ক্ষতি করিনি, আমার কেন এরকম একটা ঝামেলা ইনা ফালাইলেন, ওইভাবে বলতেছে। আমি বললাম দেখো, যাওয়ার হয়েছে, এখন তুমিও না জানিয়ে করছো, আমি হয়তো বা যাইনি ভুল করছি, তুমি না জানিয়ে করছো, তো তুমি না জানার মতোই থাকো, তো এটা তোমার ভালো হবে। সত্যি সত্যি সে ওইটা ভাইবে, আমি তার যেভাবে বুঝাইছি সে সেভাবেই বুঝছে। পরে যাই হোক, সুমির সাথে দেখা করলাম, তুমি কি চাও? সে বলতেছে প্রত্যেক মাসে তার 5,000 টাকা দিতে হবে। এটা তার জামাই, সেটাও চলে গেছে, মুক্তার চলে গেছে। পরে দেয়া সে এখন ওটার পরিচয় দেয় কিন্তু আমার। পরে দেয়া যাই হোক, এরকম করে আমি আমার এই ওয়াইফ নিয়ে সংসার করতেছি, করতে করতে এক বছর পরে প্রেগনেন্ট আমার ওয়াইফ, বাড়িতে পাঠিয়ে দিলাম। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমার ছেলেটা জন্ম আর কি নিল, আপনার 2013 জন্ম নিল, নেওয়ার একদিন পর সে মারা গেল। ছেলে হয়েছিল, ছেলে নাম রাখছিলাম, প্রশ্ন নাম রাখছিলাম। মারা যাওয়ার পরে আমার ওয়াইফ নিয়ে কিছুদিন পর আবার ঢাকায় চলে আসলাম। আসার পরে তো আবার যে নির্বাচনটা জানি কত হইল আমার কিন্তু খেয়াল নেই। তো এই নির্বাচনের পরে আর কি ঢাকায় আসলাম। আইসা কি করবো, কোনো কামকাজ নাই, দলের থেকে আমার ওইভাবে সাপোর্ট দেয় না, খুব খারাপ হয়ে গেছি, নোংরা হয়ে গেছি, এটা সেটা,
মানে দল থেকে এখন আপনাকে সাইড করে দিয়ে,
সাইড করে, হ্যাঁ মানে চিন্তা ভাবনা করতেছে আমার পোস্ট পজিশন খায়া ফেলার, এরকম একটা ভাব।
আচ্ছা,
তো আমার এন্টি পার্টি যারা, ওরা আমার সাথে এরকম করতেছে। তো পরে এক বড় ভাই ছিল, এখনো আছে ওনার পা নাই একটা। তো বড় ভাই আমার সাথে খুব খারাপ বিহেভ করে। বড় ভাইয়ের বললাম, ভাই দেখেন মানুষের মন মেজাজ সবসময় একরকম থাকে না, আর আপনি বড় ভাই তো আপনি জানেন আমার সম্বন্ধে, এলাকায় কয়টা বড় ভাইয়ের কি করছি সেটা কিন্তু আপনার জানা আছে, বেশি বাইরের না। উনি নেতা হতা ডাক দিয়ে মিটিং বসাইছে, এটা করবো সেটা করবো হ্যান ত্যান, কিন্তু কোন নেতা মানে সামনে কিছু বলে না, মানে আরো বিভিন্ন জায়গায় আমার নামে বাজে কথা বলছে, আমি নেশাখুর এটা সেটা বাবাখুর, মানুষের মাইরা দূরে টাকা পয়সা নিয়ে বাবা খাই, এগুলো কথা বলছে। এটা আমার বা আমার বাপের ব্যাপারটা শুনছে, শুই না আমার বাপে আমার সাথে অনেক রাগারাগি, আমার বউরে রেখা করে থেকে আমার বাড়িতে দেওয়ার পরে যাই হোক, এখন আমি রাস্তাঘাটে ঘুরি, পরে ওনার বাসায় গেলাম, যাই ওনার বাসার থেকে ডাইক কেই না হামার, হামার আছে না হামার, এত মোটা হামার আছে, হামার দিয়ে ওনার পায়ে দুই তিনা ভারি দিলাম। ভারি দেওয়ার পরে ওনার এই জায়গার হাড় আছিল, হাড় যেটা আর কি হীরার হাড়টা মানে ক্রি হয়ে গেছে, গুড়া মানে ভাঙে গেছে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। আমি নর্মালি ভাইবা চলে আসছি, আসার পরে এখন মানে ওনার নিয়ে গেছে আপনার পঙ্গুতে, চিকিৎসা মিকিৎসা করাইছে, ওনার চিকিৎসা কিন্তু এখনো চলতেছে, পা ভালো হয়নি। তো পরে দেওয়া যাই হোক, আমার মাদকের সাথে জড়িত করা দিল আমার বন্ধু প্রিন্স।
জড়িত মানে কি? বিজনেস করা,
বিজনেস করার একটা বুদ্ধি দিল, পরামর্শ দিল, তুই না আমার সাথে যোগাযোগ কর, কিছু ক্যাশ ক্যাপিটাল কইরা কক্সবাজার থেকে মাল আন। পরে জিজ্ঞেস করলাম লাভ কিরকম, তুই যদি 500 পিস মাল আনস তাইলে তো লাভ পার পিসে লাভ হবে 150-200 টাকা করে, 180 টাকা করে পার পিসে। হ্যাঁ, আমি নাজমার সাথে যোগাযোগ করলাম যে আমার পার্টি ধরা দেন। তো নাজমা মালিবাগে শাহিন নাম, সে ঢাকা শহরে ভালো আলোচিত নাম করা বিজনেসম্যান, তো তার নাম্বার আমার দিল, তার সাথে আমার কন্ট্যাক্ট করা দিল। শাহিন ভাইয়ের সাথে এসে যোগাযোগ করলাম খিলগাঁও কলোনিতে, যাওয়ার পর ওইখানে সে আমার সাথে ডিলিংস করলো। ফার্স্ট অবস্থায় সে আমার কাছে 100 পিস মালের দাম রাখলো 32,000 টাকা, প্রথম চান্স। এটা সে মাল আইনে আমি বিক্রি করলাম, আমার ডাবল লাভ হইলো মালটায়। শাহিন ভাইয়ের আমি আবার ফোন দিলাম, ভাই মাল তো শেষ, মাল এখন আমার লাগবে। কত লাগবে? 200, ডাবল। আসো। শাহিন ভাই আমার 200 জায়গায় মাল দিল 160 পিস, আর বাকিগুলো আপনার চম্পা সুপার, একটা মানে ইয়াব একটা আছে চম্পা সুপার, একটা হচ্ছে R7। হ্যাঁ, চম্পা সুপারটার দাম কম, সেটা ভরে দিল সে। আইনা মিক্সচার করে যাই হোক বেচলাম, আমার কাস্টমার গুলো নষ্ট হইতেছে, কয়েকদিনের মধ্যে আমার কাস্টমার ভালো হইলো আবার নষ্ট হইতেছে। আমি কিন্তু মাল চম্পা সুপার আর ওই যে R7 একই মানে একই দেখতে, কিন্তু ব্যাপারটা বুঝতাম না। যাই হোক, কাস্টমার খায় আমার গালাগালি করতো, উল্টাপাল্টা কথা বলতো, তখন তো আমি বাবা ব্যবসা হয়ে গেছি, তখন তার নেতা না আমি, এরকম একটা ইয়া। তো নেতা ফেতা যারা আছে সবাই আমার ওই চোখে দেখে, ওরকম মূল্যায়ন করে না, কোন বিচার আচারে গেলে বসতে বলে না। তো যাই হোক, শাহিন ভাইয়ের ফোন দিলাম যে শাহিন ভাই এরকম এরকম, আমার তো কাস্টমার নষ্ট হয়ে যেতেছে, আপনি কি দেন মিক্সচার করে এগুলা? কয় ঠিক আছে, তুমি আসো, ভালো জিনিস আছে ব্যবস্থা করে দিতিস। গেলাম আবার, যাই আবার নিয়ে আসলাম, তো আনলাম 500।
ওকে,
তখন শাহিন ভাই ভালোই দিল আপনার, মানে ফ্রিতেও কিছু দিছে। তারপর আইন আমি ভালো ক্যাশ করে ফেললাম, মোটামুটি আমার ভালো একটা ক্যাশ হয়ে গেল। গা সেল করার 3 দিন পরে আমার হাতে ক্যাশ ক্যাপিটাল সব আমার সাথে, আমি ক্যাশ গুলো আমার বন্ধু প্রিন্সের কাছে দিয়া আমি তুই যা আমি আসতেছি, আর বইলা আমি ট্রাম বুট খেলতে দাঁড়াইছি। হঠাৎ করে মানে আমার সাথে কিন্তু কিচ্ছু নাই, আপনার কিলকা থানা থেকে সিভিল টিম গেল, সিভিল টিম যায় আমার সাথে কিছু নাই, কিন্তু তারা আমার পকেটে ভরে দিয়া আমার অ্যারেস্ট করলো, তারা আমার পকেটে ভরে দিছে।
ওকে ওকে,
হ্যাঁ, জেনুইনলি বাবা না, ট্যাবলেট, শুধু ট্যাবলেট ভরে দিল।
ওকে,
ফুয়েল দিয়ে পেঁচানো, আমি খুলে দেখলাম যে কি, আমি জানি না, আমার বেশি আটকে রাখতে পারবো না। যাই হোক, আমি আপনার গেলাম থানায়, গেলাম দারোগার টাকা চাইলো, 50,000 টাকা চায়। আমি কই আমার ফোন করার সুযোগ দেন, আমি যে অ্যারেস্ট হয়েছি এটা অনেকেই জানে না, আমি ফোন করার সুযোগ দেন 50,000, 1,00,000 দিন, দারোগা তো জানি যে ওরা ফোন করতে দিলে আমি ওরা রাখতে পারবো না, তা আমার ইচ্ছা মতো মারলো সেদিন, মায়ের দূর করলো, কইরা আমার চালান করে দিল সকালবেলা।
ওহো,
ঠিক আছে। তো আমার ফ্যামিলিতে খবর পাঠাইছি, রাত্রেবেলা খবর পাঠাইছি, তো তারা থানায় আসছিল, দেখা করতে দেয়নি, অনেকে লগিং টগিং করছে, যখন শুনছি ইয়াবা সংক্রান্ত পকেটে পাইছে 20টা, তো কেউ আর আগাই না ব্যাপারটা। যাই হোক, আমি জেলখানায় গেলাম, যাওয়ার 4 দিন পরে আমার বাপ মা গেলো, যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করলো, বললো তোরা জামিন করাইতেছি করাইতেছি এরকম করতেছি, জামিন হয় না হয় না, 20 দিন হয়ে গেল, ভিতরেও মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে গেল। আপনার জেলখানার ভিতরে লাল দালান আছে, ওখানে ইয়াবা ওপেন চলে, তো ওখানে কিভাবে বিজনেসটা করব, আপনি মিয়া সাহ যার আর কি, আর বাইরে যে পুলিশ যেমন না, ভিতরে ওরকমই আছে, মিয়া সাহ বলে ওদেরকে, ওদের কাছে টাকা দিলে ওরা জিনিসটা ভিতরে ঢুকায় দেয় সিস্টেম করে। যাই হোক, ওই জেলখানায় এখন বর্তমানে আর কি যে ইয়াবা সেল করতেছে তার নাম হচ্ছে আপনার রনি ভাই। তো রনি ভাই আমার বুদ্ধি দিল, তুমি আমার সাথে থাকো, আমার সাথে পার্টনার থাকো। তা আমি ওইখানে পার্টনারশিপ হইলাম, রিসের কাছে ফোন করলাম, জেলখানা থেকে ফোনও করা যায়, ফোন করে আর বললাম কিছু টাকা পয়সা পাঠাইতে, মিয়া সাহেব ওনার কাছে টাকা দিতে বললাম, উনি অনেক জিনিসপাতি ভিতরে ঢুকাই দিল। বিজনেস করতেছি ওখানে আমার লস খেয়ে গেলাম, মানে যেদিন টাকাটা ঢুকাইছি মালটা আনাইছি সেদিনই আমার জামিন হয়ে গেছে।
ওকে,
জামিন হয়ে গেল 34 দিন পর আর কি, প্রায় আপনার 60-70 হাজার টাকা মতো মাল ঢুকানোর পরে আমার জামিন হয়ে গেল, আমি মালগুলো নিতে পারলাম না, বেরোয় আসলাম। যাক, আবার কমিটি হইল কিছুদিন আগে, কমিটি হওয়ার পরে আমার কমিটিতে রাখবে না, অনেক লবিং টবিং করে অনেক উপরে করে আবার সেই সাংগঠনিক পোস্টে আমাকে আসলো। টাকা পয়সা তো আসে আল্লাহর রহমতে, তখন টাকা পয়সা ই করে মাল কোথাও পাওয়া যায় না, এরকম ক্রাইসিস ব্যবস্থা করে খাইলাম। এখন আমার বউ কিন্তু এখানে, আমি তো বউর সাথে কখনো অত্যাচার করি নাই, কখনো অত্যাচার করি না আমি, আর যেদিন এটা খাই সেদিন বাইরে বেশি থাকি। তো যাই হোক, মেয়ের সাথে মানে একটা মেয়ের আর কি অফার করলাম, মেয়েটা রাজি হইলো, আরেকজনের বউ আর কি, যেটা সত্য কথা এলাকার একজনের বউ বাবি ডাকি রাজি হইল, ওনার সাথে রইলাম, সারা রাত রইলাম। থাকার পরে পরের দিন সকালবেলা খবর আসলো আপনার বেরিবন্দে ডাকাতি হয়েছে।
ওকে,
ডাকাতির সময় মেয়ে ছেলের কিন্তু মাইরা ফেলছে এখানে, এটা নাম আসছে আমার আমার সিন্ডিকেট থেকে এটা করা হয়েছে।
আচ্ছা,
পুলিশ আসলো, আইসা হস্তস্ত করলো, করে কিছু করতে পারলো না। যাই হোক, বাসায় চলে আসলাম, বাসায় এসে বাসা থেকে আমার রিহ্যাবে দিয়ে দিবে,
মানে আপনাকে মাদক মুক্ত
করার জন্য রিহ্যাবে দিয়ে দিবে।
ওকে,
তো এরকম পরিকল্পনা চলতেছে, আমিও বুঝতেছি আমার দিয়ে দিবে, রিসেন্টলি দিয়ে দিবে, তো সেটা পারে নাই ওই সময়টা, আমার দিতে পারে না। আমি চলে এলাম শ্বশুরবাড়ি, ওখানে যা আমি ব্যবসা শুরু করে দিলাম। তো দেখতেছি শ্বশুর বাড়িতে এই জিনিসটা সবাই লাইক করে, পছন্দ করে। হ্যাঁ, ইয়ং জেনারেশন যারা আবার ভালোই পছন্দ করে, ওখানকার মেয়ে আছে কতগুলো, এলাকার মেয়েরা ওইগুলো পছন্দ করে, তো ওদের সাথে অনেক ওইখানে জড়িত হয়ে গিয়ে ব্যবসা ওইখানে শুরু করে দিলাম।
ওকে,
ওখান থেকে লবিং করলাম আমার শাহিন ভাইয়ের সাথে।
আচ্ছা,
শাহিন ভাইয়ের সাথে লবিং করে, আজ ভাই এই ঘটনা, এখানে মাল পাওয়া যেতেছে না, আপনার ওখান থেকে মাল লাগবে, কিভাবে তোমার আয়সা নিতে হবে। আমি শাহিন ভাইয়ের এখানে কন্ট্যাক্ট করে আসলাম, আপনার কমলাপুর স্টেশন আমার এখান থেকে বিদায় করে দিবে। তো উনি যে পরিকল্পনা নিয়ে আসছে আমি তো জানি না, উনি করলো কি মিন্টু রোডের ডিভি নিয়ে আসছে। আমার সাথে টাকা হইলো আপনার 4 লাখ, আমার সাথে ক্যাশ টাকা 4 লাখ। তো উনি আমার মালটা দিল, টাকাটা নিল, নিয়ে আমি আপনার ব্রহ্মপুত্র ট্রেন এক্সপ্রেস এটাতে উঠলাম, ওইটা বসছি চেয়ারের মধ্যে বসছি, আর আপনার ডিভিতে আমার কোনো কথা নাই, ধৈর্য মনে করেন মানে ফুটবল যেন লাইট থাকে না, ফুটবল মতো লাইট থেকে লাইতে ট্রেনের থেকে নামাইছে, নামায়া মালগুলো নিল, উদ্ধার করলো। এটা নিয়ে মিডিয়া অনেক মিডিয়া প্রচলিত হয়েছে বেশ কিছুদিন আগে কমলাপুর স্টেশনে, প্রায় 2000 পিসি আবার। তো যাই হোক, আমরা মিন্টু রোড ডিবিতে নিয়ে গেল, টাকা চাইলো, অনেক টাকা চাইছে, 5 লাখ টাকার মতো চাইছে।
আচ্ছা,
তো আমার ফ্যামিলিতে জানাইলাম, আমি কিন্তু 3 দিন ডিবি অফিসে, কোনো জ্ঞান নেই। তো যাই হোক, আমার বাবা মা অনেক কষ্ট করে রাজি হয়েছে, 2 লাখ টাকা রাজি হয়েছে, কিন্তু টাকা খায়াও আমারে তারা মামলা দিয়ে দিছে।
ওকে,
মামলা দেওয়ার পরে আমি আবার জেলখানায় গেলাম, জেলখানায় যাওয়ার পরে মানে বেশি দিন লাগে না, 8-9 দিনের মধ্যে আমি জামিন করে বেরিয়ে আসলাম।
ওকে,
আইসা শাহিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, ভাই এরকম এরকম, আমি তো মানে ওনারা বুঝতে দিলাম না যে কাজটা উনি করাইছে, ভাই এরকম ঘটনা, আমি তো অ্যারেস্ট হয়ে গেছিলাম, আমরা তো কোনো খুশ করবো না। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই তো তোমার নাম্বার বন্ধ পাইছি, এটা সেটা। আমি জি ভাই, আমি বিজনেসটা আবার চালু করতে চাই। ঠিক আছে করো। আমি ভাই মাল তো আনতে যাই, ভাই এরকম ঝামেলা হয়, সেফটি কোথায়, আপনার এলাকার মধ্যে সেফটি আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, আমি আপনার এলাকায় আর কি ডিলিংস করি, তো ওনার এলাকায় আর কি ওনার সাথে কন্ট্যাক্ট পুরো মানে আমি সাজা আনিছি কিভাবে কি করবো।
আচ্ছা,
আমার এলাকা থেকে বন্ধু বান্ধব নিলাম 3-4 জন, গাড়ি আর গাড়ি আমাদের নিজেদের গাড়ি আছে, বন্ধু বান্ধবের গাড়ি নিয়ে গেলাম খিলগাঁও মসজিদ মার্কেটে, ওনার সাথে আমার ডিলিংস হবে সন্ধ্যার পরে।
ওকে,
উনিও আসছে, উনিও সাজায় রাখছে, মানে পুলিশ সাজায় রাখছে, আবার বাদ দিই বাংলা। আমার তো নিয়ত খারাপ, আমাদের সাথে ওই যে আমার পিস্তল তো এটা আসি, গুলি টুলি যা কিনতে হয় কিনি, কিনাইটি করি।
আপনি বলছিলেন আপনি গুলি কেনেন, কোথা থেকে গুলি কিনতেন?
গুলিটা কিনি আমরা আপনার গুলিস্তান থেকে,
গুলিস্তানে গুলি কেনা।
হ্যাঁ, এটা আপনার আমাদের কাছে দেয় না, আমাদের এক বড় ভাই ওনার লাইসেন্স করা ইয়ে আছে, ওনার সাথে আবার সম্পর্ক ভালো। হ্যাঁ,
উনি কিনে আপনাদেরকে দেয়,
উনি ওনার কাছে টাকা দিয়ে উনি আমাদেরকে কিনে দেয়। তো এইভাবে আর কি মানে ই করতেছি। পরে ওখানে গেলাম, আমার সাথে পিস্তল, আমার বন্ধু ওনার সাথে খুর ছিল, ই ছিল, ঢেউ ছিল। তো আমার কথা হইলো ওনার সাথে কথা বলবো, এর মধ্যেই মানে 4-5 জনের মাঝখানে ওনারা চাকরা করে ফেলবো, গুলি না করতে হলে কোপাই মেরে রাখলাম উনি।
ওকে,
তো এই দিক দিয়ে তো পুলিশ সাজানো। তো উনি আসছে, মাল তো আনে নাই, ওদের একটা পলিথিন নিয়ে আসছে, আইনা বলতে সেটা মাল টাকা, পলিথিনটা নিলাম, নিয়ে ওনারা 4 জনের মাঝখানে দাঁড়া করায় খুর দিয়ে 2-3টা টান দিল আমার বন্ধু, আমি ওই ঢেউ দিয়ে একটা কোপ দিলাম, কোপটা পিঠে লাগছে, বেশি একটা ইয়া লাগে নাই। পরে মনে করেন যে এর মধ্যে দেখি মানে পুলিশ দৌড়ে আসতেছে, দৌড়বে, আমরা তো বুঝে ফেলছি এই যে আমাদের গাড়ি, এই যে মাঠ, আর ওই মাথায় পুলিশ। আমরা এটা দেখে মনে করেন দু তিনটা কোপ দিয়ে খুর পাত্তি খুর এটা পোজ দিচ্ছি পিট মিট ফাইরা ফিরে গেছে। তো আমরা ওইভাবে মনে করেন গাড়ি রানিং এ তো স্টার্ট দিয়ে আমরা পরিকল্পনা করা তো আমাদের যে আমরা এইভাবে কইরা আমরা চলে আসবো। আমরা দৌড়ায়া কোন রকম চুইলা মানে গাড়ি ধরে চলে আসছি এসা এলাকায় আসছি। পরে মনে করেন যাই হোক ওনার ইটা চলে গেল, ওনার সাথে আর কন্টাক্ট নাই, এখন ওনার সাথে কন্টাক্ট নাই, এখন বিজনেস তো করতে হবে। পরে আমাদের এলাকারই একটা সোর্স আছে, এখনো সে সোর্স থাকে আপনার ক্যান্টনমেন্টে, তার নাম হচ্ছে আনা। তো তার সাথে যোগাযোগ করলাম, সে করে কি পুলিশের থেকে আমাদের মাল নিয়ে দেয় মিন্টি রোড থেকে, এভাবে নিয়ে দিতে 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 সে একদিন আমার সাথে পল্লি নিল। সে পল্লি নিল কি তার এলাকা আমার ফোন করে নিয়ে ওইখানে আমার টাকা পয়সা রেখে আমার মায়ের ধুর করলো, ইচ্ছা মতো মায়ের ধুর করলো। করার পরে আমি আর কিছু বলি নাই, তা আমিও নাটক সাজায় রাখছি কিভাবে কি করবো। তারপরে আমার এক এলাকার বড় ভাইরে দিয়া মানে এক জায়গায় লোক থাকে, তো সে তো আবার ফর্মা, তো তার এই প্ল্যান করে তারা আমার এলাকায় নেওয়া হয়েছি। নেওয়া ভাই কি বলবো, নেওয়া তারে সে তো কল্পনা করে না যে এরকম হবে। তারে ছাদে উঠায়া ইট দিয়া তার হাত ছেড়ছি, তার পাটা লুলা বানায়, এখন সে ল্যাংরা, এখনো কিন্তু সে ল্যাংরা, তার লুলা বানায় ফেলছি। সে এখন ঠিক মতো কথাও বলতে পারে না, চাপা চুপা যা আসছিল সিটটা ফেলাইছি। চাচার পরে তারে কোন রকম তার জীবন ভিক্ষা মানে সে জীবন ভিক্ষা চাইছে, আর ওইভাবে ছেড়ে দিছি। সে ওখান দিয়ে কথা দিয়ে আসছে জীবন আর ফর্মাগিরি করবে না, কারো ধরাবে না, ওইরকমই এখনো সে চলতে পারে না, ফিরতে পারে না, ওইভাবে রয়েছে।
আচ্ছা,
এর মধ্যে আমার এক বড় ভাইয়ের সাথে কথা হইলো, সে টেকনাফ যাবে
আমার নিয়ে যাবে, সে ওখান থেকে মাল আমি কম রেটে কথাবার্তি ফাইনাল যাবো। টাকা বেশি টাকা নাই, প্রায় 60-70 হাজার টাকার মতো ছিল, ওই টাকা নিয়ে গেছি। প্রথম গেছি আমরা কক্সবাজারে, ওখান থেকে মানে ওইখানেও মাল পাওয়া যায় কক্সবাজারে। তো ওইখানে করলো কি মানে খাবারের জন্য মাল নিয়ে আসলো, খাওয়া দাওয়া করলাম আমরা। এখানে তো ফিজিক্যাল করতে হবে, মেয়ে মানুষ লাগবে, একটা গারো মেয়ে নিয়ে আসলো, আমার জন্য একটা নিয়ে আসলো, ওর জন্য একটা নিয়ে আসলো, দুজনে দুই রুমে। ওই গারো মেয়েটা করছে কি আমার সাথে সারা রাত সম্পর্ক কইরা যা যা করার কইরা, আমার টাকা পয়সা যা ছিল সব লুকায় রাখছে, ঘুম থেকে ওইটা দেখে আমার কিছুই নেই। মেরে জিগায় আমার এগুলো আমার মোবাইলও তো পাইতেছি না, বলতেছে ওই পরিষ্কার করতে যে আসে সে মনে হয়নি। তা আমি তো এগুলো তো আগে অভ্যস্ত আমার, কইরা আসছি জানি তো, মায়া স্বীকার করতেছে না, আমি স্বীকার করবি না, মায়া ডাইরেক্ট পোল্টি আমি স্বীকার করবি না, না করবো না, স্বীকার করবোই না। সে করলাম কি তারে ধৈরা মনে করেন যে আঙ্গে একটা আসার না, একটা খাঁড়ের থেকে ফালায় নিচে একটা আসার দেওয়ার পরে সে চিৎকার মেরে উঠছে, মেয়েরা করেছে ভাই বাইর করে দিতেছে, সব বাইর করে দিল। পর মাথারা করছে কি ভাই আমি মানে ভাবতে পারি এরকম হয়ে যায়। হ্যাঁ, তো আমার কিন্তু ভোটার আইডি কার্ড ওখানে দেওয়া ছিল না, ভাগ্য ভালো হয়েছে গেছে এই বিষয়টা, আমি হোটেলের নামটা বলবো না। তো আমি মানে ওইভাবেই করি নাই, তার মাথাটা ধরে ওয়ালের সাথে বাড়িয়ে দিছি, ভয়ে সে এটা দিয়ে দিবে, আসার দেওয়ার পরে আবার ধরে মাথাটা ধরে মানে সে দিয়ে দিবে, এই সময়টা ধরে মাথা বাড়ি দিস, বাড়ি দেওয়ার সাথে সাথে তার মাথা মানে ফ্রাইটা পুরোই হয়ে গেছে। ইহা যাওয়ার পর ওইখানে মানে সে বাইচা আছে কিনা না আমি জানি না, আমার মনে হয় সে বাইচা নেই। আমি কিছু না বললে আমার ওই বড় ভাইরে বললাম যে ভাই আমি থেকে চলে যাবো। তো হোটেল ম্যানেজমেন্ট আর গরব বুঝতে পারেনি বিষয়টা যেরকম এরকম হয়েছে, তো কোন রকম আমরা মনে করি ওখান থেকে বাইরে চলে আসছি, মাল টাল আর আনি নেই। এলাকায় আসলাম, আইসা এলাকার থেকে মাল কালেকশন মানে বেশি দামে কিনা মানে অল্প লাভে বিক্রি করি। তো এই কিছুদিন আগে আপনার বেরিবান্দে মানে যেখানে আমাদের স্পটটা আর কি, সেখানে একটা মেয়ে আর কি, মেয়ে ফর্মা সোর্স, সে মাল নিয়ে আসছে, এটা 2 মাসের মতো হবে, মিন্টু রোডে থাকে সে, তানিয়া আপু, সে মালটা নিয়ে আসছিল আমার জন্য। তো মালটা আইনে আমার দিতেও পারে নাই, তারে ওইখানকার বড় ভাইরে ওখানে জোর জোর করে ধুইরা মাল রাইখা, তারে রেফ কইরা, তারে ওইখানে মাইরা, হাতের রক পায়ের রক কাইটা ওইখানে ফালা দিছে। আপুটা আমার জন্য অনেক কষ্ট করছে। তো এই এটা আমাকে আমি তার কিভাবে কি বলবো আমি জানি না, আমার আপুটা আমার খুব আদর করতো, সে ফর্মা হইলেও সে আমার অনেক আদর করতো, সে আমার জন্য তার এই ক্ষতিটা হয়েছে। যাই হোক, পরে তার লাশটা পুলিশ নিয়ে গেছে, ব্যাপারটা গোপনীয়, কেউ জানে না সে কার কাছে আসছিল, সেটাও কেউ জানতো না, শুধু যারা যে এই কাজটা করছে তারা জানতো যে সে আমার কাছে আসবে, আর সবসময় তারা এই লক্ষ্য করে থাকতো। পরে যাই হোক, আমি ব্যাপারটা ইয়ে হয়ে গেল, এলাকার থেকে টুকটাক বিক্রি টিক্রি করি। তো যারা এই কাজটা করছে আমাদের এক বড় ভাই, সেই বড় ভাইয়ের সাথে কিছুদিন আগে আমার কঠিন মারামারি হয়েছে, সে এখনো হসপিটালে বাংলাদেশ মেডিকেল আছে, তার এমন মায়ের দিছি আমি যে মানে সে আরো 3-4 মাস লাগবে হয়তো তার বিছনা থেকে করতে, কিন্তু সে কিছু করতে পারেনি, প্রশাসনিক ভাবে কোনো কিছু করতে পারেনি, পারবেও না।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি শব্দ শুনতে পেয়েছি। আমরা আরেকটি বিরতিতে যাব এবং বর্তমানে আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে আমাদের শাহজাহান যে কনফেস করছে সে আসলে কোন অবস্থায় আছে সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
ABC রেডিও FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে এখানে কনফেস করছে শাহজাহান। শাহজাহান, আপনার কাছে আবারও ফিরলাম এবং আপনি যেটা বলছিলেন যে কিছুদিন আগেও আপনি মারামারি করেছেন।
জি জি।
এখন আপনার সর্বশেষ কি অবস্থা, আপনার কিভাবে চলে?
এখন আমি চলতেছি, মানে কিছুদিন আগে আপনার এই যে ঘর, মানে আপনাদের এখানে একটা ছেলে এসে একটা ঘটনা বলছিল কুড়িলের, তো এই যে সেন্টু ভাইয়ের একটা ঘটনা বলছিল এখানে। অনেক বিষয়ে আপনার মাদক সংক্রান্ত অনেক ব্যাপার আমি জানি, ওদের ব্যাপারটা আমি জানি। আমাদের এলাকার পাশে তো আমাদের এলাকায় যে অনেক ডাকাতি মাকাতি ঘুরছে, ধরাও পড়ছে, হ্যাঁ এগুলো বিষয়ে জানতাম। শুনে আমার আর কি মানে ইচ্ছা হইলো তারপরে যে আমি এখানে আসবো, আইসা কথাগুলো বলবো এবং ভালো যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমার ওয়াইফ প্রেগনেন্ট, ওয়াইফে যে আর কিছুদিন আর 7-8 দিন পরে একটা ছেলে হবে।
আপনার ওয়াইফ জানে আপনার সম্পর্কে সব?
আমার ওয়াইফ জানতো না, যদি এই অনুষ্ঠানটা সে শুনে তো জানবে, আর সে সেই অনুষ্ঠানগুলো শুনে সে এখন বাড়িতে আছে।
তার মানে সে আজকে সবকিছু জানবে।
হ্যাঁ,
সে জানার পরে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে?
সে তার প্রতিক্রিয়া সে যে এতটুকু আমরা ওরকম কিছু বলবে না, সে শুধু এতটুকু বলবে যে আপনার জীবনে এত বড় মিথ্যা কথা লুকায় ছিল, আপনি কখনো বলেন নাই, আজকে বলছেন। তো কেন বলছে সে সেটা বুঝতে পারবে যে আমি কেন বলছি। সামনে আমার একটা সন্তান আসতেছে আর একটা সপ্তাহ পর, আমি সেই সন্তানের মানে ইকুরা প্রতিজ্ঞা করে আমি ইয়া করছি যে আমি কখনো খারাপ পথে যাব না, কারণ এর আগে আমার একটা ছেলে মারা গেছে। তো আমি কিছুদিন আগে মানে এক সপ্তাহ আপনাদের সাথে যোগাযোগ করার আগে আমি মাদক ব্যবসাটা ছেড়ে দিছি, টুকটাক যাও নেশা পানি করতাম, এখন সেটাও করি না।
তাহলে আপনি করেন কি, মানে কিভাবে চলছে?
এখন আমি একটা মানে জব আর কি BRTC তে আমার এক বড় ভাই আছে, ওইখানে যাওয়া আসা করতেছি, উনি আমার দেখতেছে। তো উনি বলছে ছেলে হোক হইলে উনি আমার একটা ব্যবস্থা করে দিবে, তো ওইভাবে চলতেছি আর কি। তো আমি চাই না যে মাদকের সাথে জড়িত হইতে, জীবনে যা করছি ক্ষমা চাই আল্লাহর কাছে, যে আল্লাহ কখনো যেন আমার মতো এরকম মানুষ এই পথে না আসে, যাই না শুনে যেন এরকম পথে না আসে, আর যাই না কেউ এইসব পথে আসে না একটা সত্য। কিন্তু আমি আজকে যে অবস্থায় আছি তো খুবই ভয়াবহ অবস্থায় আছি, আমার ফ্যামিলিতে কোনো সাপোর্ট নেই, আমার খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে গেছে। আমি 3 বেলার জায়গায় এখন বর্তমানে 1 বেলা কি 2 বেলা খাওয়া হয়, ওরকম খাওয়া হয় না, কারণ খুব কষ্টে আছি। যেটা সত্য কথা, ফ্যামিলি এখনো জানে যে আমি খারাপ, কিন্তু আমি জানি এখন আমি ভালো হয়ে গেছি। আমি চাই আরো সামনে ভালো হইতে, দুনিয়া আমার একটা ছেলে আসতেছে, তো ছেলের ই করে আমি চাই যে আমি সামনে কষ্ট করে খাবো, কিন্তু কোনো সময় আর এগুলো তো যাবো না। আমি আজকে আপনাদের ইয়াতে আসছি, অনেক কষ্ট হয়েছে আসতে আমার, কিন্তু তারপরও আমার জীবনে সার্থক যে আমি একটা এরকম একটা জায়গায় আইসা আমার জীবনের গল্পটা বলতে পারছি। আমার এই গল্প শুনে আমি জানি আমার অনেক ঘৃণা করবে কিংবা অনেক খারাপ কথাও বলবে, কিন্তু আমি তো এগুলো আমার ইচ্ছাকৃত আমি করিনি। ভুল করলে ভুলের খেসারত দিতে হয়, আমি খেসারত দিছি, কয়েকবার জেল খাড়ছি, দুনিয়াতে আমার একটা সন্তান আসছিল তারে হারাইছি, আমি অনেক পাপ করছি, পাপের খেসারত দিছি। তো আল্লাহর কাছে বলি আর কখনো এরকম পথে যাইতেও চাই না, খারাপ কিছু করতেও চাই না, জীবনে যা করছি এখানে সমাপ্ত করতে চাই, ভুল ভ্রান্তি যাই হোক সবাই যেন আমার ক্ষমা দৃষ্টিতে দেখে। আমি সবার কাছে ক্ষমা চাই।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর যিনি এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানে আছেন তার কাছ থেকে কমপ্লিমেন্ট শুনতে চাই। আমরা সামাজিক প্রেক্ষাপট, একই সাথে ওর জীবনের যে ঘটে যাওয়া বিষয়গুলো, একটা সবকিছু মিলিয়েই আপনি বারবারই বোধহয় একই বিষয়ের উপর জোর দিবেন যে পরিবার একটা বড় জায়গা, তারপরেও কিভাবে একটা মানুষ কিভাবে এখান থেকে সেফ হতে পারে, কি করলে এরকম ঘটনা এড়িয়ে যাওয়া যেতে পারে, সবকিছু মিলিয়ে। এবং রাজনীতি একটা ব্যাপার তো আছেই, নোংরা রাজনীতি, কি বলার আছে আপনার ডক্টর তাজুল ইসলাম?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের নিয়মিত শ্রোতাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি শাহজাহান। আমরা এই অনুষ্ঠানে নিয়মিত যে সমস্ত পেয়ে থাকি তারা বৈশিষ্ট্যগুলি যে অপরাধ প্রবণ এবং তারা যে ছোটকাল থেকে তৈরি হয়েছে আচরণগত সমস্যা থেকে শুরু করে পরবর্তী বছরের ব্যক্তিত্ব সমস্যা, তারপরে হচ্ছে অসামাজিক এবং অপরাধ প্রবণতা, এই যে বিষয়গুলি আমরা অন্যান্য অনুষ্ঠান যেরকম দেখেছি এক্ষেত্রে খুব মিলে যাচ্ছে। একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি এই যে যারা অপরাধ করে যায় তাদের, যে তারা খুব ছোট কাল থেকে কিন্তু স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে পড়ে যায় এবং সেটা অনেকভাবেই হতে পারে এবং সেখানে তারা কি হয় তাদের যেটা মানে কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণ সমস্যা তৈরি করে। আমাদের মা বাবারা এই জিনিসটা খুব কম খেয়াল করেন যে আমার ছেলে লেখাপড়া কম করতেছে, লেখাপড়ায় যাচ্ছে না, অথবা চুরি করতেছে, অথবা মিথ্যা কথা বলতেছে, অথবা বেয়াদবি করতেছে, মুরব্বীদের মানতেছে না, অথবা অন্যদের সঙ্গে মারধর করতেছে, এই যে ব্যাপারগুলি আছে এগুলিকে আমরা কত গুরুত্ব দেই না, কিন্তু এগুলি হচ্ছে পূর্ব প্রমাণ যে এই ছেলেরা বা এই মেয়েরা পরবর্তী পর্যায়ে আরো খারাপ পথে ফিরে যেতে পারবে। শাহজাহানের ছোটকাল থেকেই তার আচরণগত সমস্যার প্রকট ছিল, ওই সময় তার আমরা যেটা করি ওর বাবা তাই করেছে, হঠাৎ করে ধরা পড়ছে, তারপর একটা মায় দিচ্ছে। এই যে আচরণগত সমস্যা যখন হয়ে যায় এটা কিন্তু একটা মানসিক সমস্যা, এটাও কিন্তু চিকিৎসা করতে হয় এবং আমাদের যারা প্রফেশনাল আছে, সাইকিয়াট্রিস্ট আছে, মনোরোগ বিশেষজ্ঞ আছে, তাদের কাছ থেকে এটা চিকিৎসা নিতে হয়। ছোটকাল থেকে যদি চিকিৎসাটা নিত তাহলে কিন্তু আজকে শাহজাহান বা শাহজাহানের মতন অন্যেরা পরবর্তীতে এরকম দাগি অপরাধী হয়ে উঠতে পারতো না। এই কথাটা আমি আবার অনেকবার বলেছি, আজকেও সবাইকে জানানোর জন্য বলতেছি যে যখনই ছোটকালে কোনো পরিবারে দেখা যাবে একটা ছেলে বা মেয়ের ভিতরে আচরণগত সমস্যা দাঁড়িয়ে গেছে, তখন এটাকে তাকে মারধর করে বা বকাঝোকা করে অথবা ঘর থেকে বের করে যেটা সমাধান হবে না, বরং আরো খারাপ হয়ে যাবে তারা। এটা একটা রোগ হিসেবে ধরতে হবে, মানসিক সমস্যা হিসেবে ধরতে হবে এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করতে হবে, এটা প্রথম কথা। তারপর হচ্ছে যে ওই যে দ্বিতীয়ত যে তারা যা হয় তাই হয়, তারা পরবর্তী পর্যায়ে আরো অপরাধের চলিয়ে যায়। এই যে বড় ভাই রাজনীতি করে অথবা সামাজিক প্রতিপত্তি আছে, তারা কিন্তু রিক্রুট করে, কাদেরকে রিক্রুট করে? আমাদের আশেপাশে রাজনীতি এত পচে গেছে, এত নষ্ট হয়ে গেছে যে তারা রিক্রুট করে এই সমস্ত সাজানদেরকে যারা তথাকথিত সাহসী। আসলে তারা হচ্ছে উগ্রপন্থী বা উগ্রতা তাদের প্রধান বৈশিষ্ট্য। আমরা আশা করি সে তার এই আত্মপ্রলুব্ধিটা টিকে থাকবে এবং সে এতদিন যে খারাপ কাজ করেছে তার বিপরীতে এখন সে ভালো হতে হলে ওখান থেকে তো সরে আসতেই হবে, তাকে এখন ভালো কাজ বেশি বেশি করে করতে হবে, তাকে এখন সবচেয়ে সামাজিক কাজ, নৈতিক কাজ, ধর্মীয় কাজ, এই কাজে বেশি জাগ্রত করতে হবে। এবং আমি আশা করি তার ভিতরে যে সাহস আছে, শক্তি আছে, সেটাকে সে ব্যবহার করে নিজের জীবনটাকে সে পরিপূর্ণ পাল্টে দেবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু ফিডব্যাক আমরা পেয়েছি প্রিয় শ্রোতা ফেসবুকে এবং SMS করেছেন আমাকে, আমি কয়েকটি টেক্সট পড়তে চাই। শিহাব লিখেছে, ভাইয়া শাহজাহানের গল্প শুনলাম, এর আগে কখনো এত বড় মাপের অপরাধের সাক্ষাৎকার শুনিনি, তাই মনোযোগ দিয়ে শুনেছি। কি ভয়াবহ ব্যাপার, প্রকাশ্যে তিনি মানুষের সাথে অন্যায় করেছেন অথচ কেউ কিছু বলছে না। আসলে কি আমরা সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছি অথচ বলা হয় আমরা নাকি বীরের জাতি? ঠিক আপনার শেষের লাইনটা না এভাবে না বলাটাই বাঞ্ছনীয়। প্রতিটি বীরের জাতি মধ্যে কিছু না কিছু অন্যায় লুকিয়ে থাকে এবং এগুলো আসলে ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার, এগুলো নিয়ে পুরো নেশনকে কোশ্চেন করাটা অবশ্যই উচিত না, ঠিক আছে? রানী আজকের গল্পটা শুনে ভীষণ ভয় করেছে, আমিও একদিন এই চিন্তায় কবলে পড়েছিলাম, ঠিক সংসদ ভবনের সামনে, প্রথমে বুঝতে পারিনি, পরে অস্ত্র ধরেছিল, টাকা এবং মোবাইল নিয়েছিল, এর কোনো ক্ষমা হতে পারে না, নিরাপরাধ মানুষের কাছে থেকে এরা সবকিছু কেড়ে নেয়। ভাইয়া আমার মনে হয় আপনাদের এই অনুষ্ঠান থেকে অপরাধীদের ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়, তাহলে দেশ থেকে অনেক অপরাধী কমবে। শাহজাহানের কথা শুনে একটা জিনিস বুঝলাম, কি করে দ্রুত নাম খ্যাতি এবং অর্থ পাওয়া যায়। আমাদের সমাজের অধিকাংশ মানুষ এভাবে বড় হয় এবং দেশের সব থেকে শক্তিশালী ক্ষমতাধর মানুষগুলোর মধ্যেও এদের মতো মানুষ আছেন। এটা আমাদেরকে লিখেছেন নাসরিন। অয়ময় নামের একজন লিখেছে, সামাজিক অসঙ্গতির কথা আমি বলবো না, আমি বলবো এরা সমাজের ক্যান্সার, এদের কাছ থেকে সমাজের পচন ধরে। তবে ধন্যবাদ যে ইনারা এসে এভাবে স্বীকার করছেন বলে আমরা অনেকেই সচেতন হতে পারছি। শাহজাহান, কি বলার আছে আপনার, যারা তখন ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করলো?
লিসেনারদের উনাদের উদ্দেশ্যে আমার এতটুকুই বলা যে আমার যে ঘটনা সেটা আমি ইচ্ছা করে এই লাইনে আসি নাই, বা কেউ শখ করে এই লাইনে আসে না, তা পরিস্থিতি স্বীকার হয়ে এই লাইনে আসে। তো আমার জীবনে ভুল, মানুষ বলতেই ভুল, আমি ভুল করে এই লাইনে আসছি, তো ভুলের মাসুলও দিছি, অনেক জয় জামেলও গেছে। তো লিসেনারদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আপনারা আমার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমি যা ভুল করছি আমার সবাই আপনারা মাফ করে দিবেন। 7 দিন পরে আমার দুনিয়া একটা ছেলে আসবে, আমি সেই ছেলের ইয়ানিয়া বলতেছি, আমি আর কখনো কোন খারাপ কাজে যাব না, এবং কি খারাপ কাজ কাউকে করতেও দিব না।
আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার এই ওয়াদা সফল হোক, এবং সেই দোয়াই থাকবে। প্রিয় শ্রোতা, সবসময় একটা কথা বলি, অপরাধ থেকে দূরে থাকুন, থাকার চেষ্টা করুন প্রতিনিয়ত। অপরাধ একজনের ক্ষতি করে এবং সবচেয়ে বড় ক্ষতিটা আপনার করে। সুতরাং অপরাধ করা মানে হচ্ছে নিজের ক্ষতি করা, সেই ক্ষতিটা আপনি করবেন না। আমাদের যাহা বলিব সত্য বলিব সবসময় আমাদেরকে এই জিনিসটাই শেখায়, এবং আমরা সেই জিনিসটা যেন নিজের জীবনে চর্চা করতে পারি। আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে নিয়ম অনুযায়ী একটি মেইল বা চিঠি আমাদেরকে পড়ে শোনাবে আর যে রাজু এই মুহূর্তে, যেটা আমরা পেয়েছি এই সপ্তাহে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সবাইকে, আমি ময়না, যাহা বলিব সত্য বলিব আমি নিয়মিত শুনি। এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। আর যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি তখন ক্লাস 8 পড়ি, সেদিন ফাইনাল পরীক্ষার রেজাল্টের দিন ছিল। পরীক্ষায় আমার একটা সাবজেক্ট খারাপ হয়েছিল, সেটাতে আমি ফেল করি, কিন্তু ভয়ে বাসার কাউকে বলতে পারছিলাম না, সেই সাথে কিছুটা লজ্জাও পাচ্ছিলাম, বিশেষ করে বন্ধুরা উপরের ক্লাসে উঠে যাওয়ায়। দূর সম্পর্কের এক বড় ভাইকে নিয়ে রেজাল্টের শিটে সাইন করিয়ে স্কুলে জমা দিয়েছিলাম, পরে বাসার সবাই জেনে ফেলেছিল। আমি আগে থেকেই ভয় পাচ্ছিলাম জেনে কেউ কিছু আমাকে বলেনি, কিন্তু আমার কাছে মনে হয় সত্য গোপন করে আমি ভুল করেছিলাম। সেদিন অবশ্যই সবাইকে আমার রেজাল্টের কথা জানানো উচিত ছিল, আর যেটা করেছি আমি সেটা আমার করা উচিত হয়নি, এজন্য আমি মনে করছি আমি অন্যায় করেছি, এটা যেন আর কেউ না করেন। ধন্যবাদ সবাইকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে এবং এই বন্ধুকে, যার এই উপলব্ধি আমাদের লক্ষ মানুষের উপলব্ধি হবে আশা করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসব, আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে। সাথে থাকবেন একজন বন্ধু, যিনি কনফেস করবেন, যিনি বলবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, এবং তার শাস্তি তার জীবনে কি হয়েছিল। এই জন্যই বলবেন যে তার মতো করে ভুল কিংবা অপরাধ যেন আপনি কখনো না করেন। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
অফ মিউজিক এন্ড লাইফ এন্ড এন্টারটেইনমেন্ট, FM 89.2, your A to Z's at ABC.